exclusively on FusionBD.com.
Boot FM, the night comes alive with Gramophone.
ঘড়িতে সময় রাত 11:07 শুনছেন সব সময়। আমি রাস্তার আছি সাথে আমার সাথে রয়েছে হাসান ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমএ। এবং আশা করছি যে আজকে আমরা একটা চমৎকার একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারব। আপনারা সবসময় আপনাদের পছন্দের দিকে লক্ষ্য রেখেই আমরা ভূত এফএমকে এগিয়ে নেই, আর সেই কারণেই আজকে ভূত এফএমএ আপনারা সবসময় তিনটা নাম খুব কমন থাকে, একটা হচ্ছে বাবু ভাই, একটা হচ্ছে ডক্টর আলিফ এবং আরেকটা হচ্ছে আমাদের আফনান ভাই। তো আপনারা ঘুরে ফিরে তিনজনকে বারবার আনতে পারেন। তো আমি মাঝখানে আপনাদের জানিয়েছিলাম যে বাবু ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেজন্য দীর্ঘদিন তিনি আসতে পারেননি, আজকে তিনি উপস্থিত আছেন। সুতরাং তিনি তার ঘটনা শেয়ার করবেন, আর নতুন পুরনো অনেকেই আজকে উপস্থিত হয়েছেন। সুতরাং সবকিছু মিলিয়ে অনেক ঘটনা আজকে আমাদের হাতে রয়েছে, সেই সাথে কিছু ইমেইল আছে যে ইমেইলগুলো পড়ব এবং সেই ইমেইলগুলো আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণের মধ্যেই। তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে আপনি লিখতে চান বা আমাদের পেজে আসতে চান, তাহলে আপনাকে যেতে হবে www.facebook.com/radio.foodthi অথবা www.facebook.com/foodfm.russell, এই দুটো অ্যাড্রেসে। এবং এখানে এসে আপনি আমাদের পোস্ট যেমন দেখতে পারবেন, সেই সাথে আমাদের পোস্টের নিচে কমেন্ট করতে পারবেন, জানাতে পারবেন কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগেনি, সেটাও কিন্তু জানিয়ে দেবেন। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, বিকজ আপনাদের ঘটনা যেটা ভালো লাগবে না সেই ধরনের ঘটনা আমরা ডেফিনেটলি সিলেক্ট করব না। তো যাই হোক, আজকে শুরু করি আমাদের আজকের এপিসোড, এবং আশা করছি যে আপনাদের পুরোটা সময় অনেক আনন্দিত পারব। শুরুতেই একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের ভূত এফএম। যেভাবে লিখছেন ঠিক সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মাসুদ, আমার বাসা ভোলা কিন্তু পড়াশোনার কারণে বরিশাল থাকি। HSC ফার্স্ট ইয়ারে পড়ি, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে এবছরের ফেব্রুয়ারি মাসের 25 তারিখের দিকে। হঠাৎ একটা জরুরি কাজের কারণে আমার বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আগেই বলেছি আমার বাসা ভোলার তজুমুদ্দিনের শেষ প্রান্তে। বরিশাল থেকে তজুমুদ্দিন যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে 7:30 পৌঁছে যাই, আর বরিশাল থেকে ভোলার লাস্ট লঞ্চ 5:30। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হয়, যারা গেছেন তারা জানেন। যাই হোক, লাস্ট গাড়ি ছিল 7:20, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30। আমি ভাবলাম অটোরিকশা অথবা মোটরসাইকেলে যাব। বাসে যেতে হলে লাহারহাট যেতে হয়, এবং লাহারহাট থেকে ফেরিতে 2:30 মতো সময় লাগে, এবং লাহারহাটের বাস বরিশালের কীর্তনখোলা নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনা এইখান থেকে শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে, যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া করে ভাড়া দিলাম। কিন্তু নৌকার মাঝি বলল, বাবা তোমার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম যে আমার কাছ থেকে কেন নেবেন না, সবার কাছ থেকে তো নিচ্ছেন। মাঝি গম্ভীর মুখে বললেন, একদিন তুমি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করেছিলে, এখন সেটা শোধ দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করতেও সে নিল না, আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই নৌকার সবার শেষে নেমেছিলাম। যেই নামতে যাব তখনই মাঝি ডাক দিল, মাসুদ বাবা সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ করো, বাবা সাবধানে যেও, সাবধান। জাস্ট এইটুকুই বলল। এখানে সবচেয়ে অবাক করা ব্যাপার হল মাঝি আমার নাম কিভাবে জানত। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট। আমি বাস স্ট্যান্ড গেলাম, যখন তখন ঘড়িতে সময় 8:00, গিয়ে দেখলাম বাস আছে, ছাড়বে 8:30। আমি আগেই বলেছি যে এই রুটে লাস্ট লঞ্চ 7:20। যাই হোক, আমি ভাবলাম মনে হয় টাইম চেঞ্জ হয়ে গেছে। যথারীতি গাড়িতে উঠলাম, বাসে যাত্রী ছিল 15 জনের মতো। রাতের গাড়ি নেই তাই যাত্রী কম। সামনের দিকে ড্রাইভারের সিটের ঠিক পেছনেই বসলাম। সিটে বসার পর আমার মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে এসেছি যেটাতে আম্মুর অনেক মূল্যবান ঔষধ ছিল। আমি ঘড়িতে দেখলাম সময় 8:05, গাড়ি ছাড়তে আরো 25 মিনিট। আমি দেরি না করে নৌকা ঘাটে চলে গেলাম ব্যাঘের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পরেও সেই মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম 8:28, তাই ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। আমি আগেই গাড়িতে গিয়ে দেখলাম সেখানে ব্যাগ সিটের উপর রাখা। এটা কিভাবে সম্ভব? যে ব্যাগ 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম সেই ব্যাগ কিভাবে বাসে সিটে আসলো? আমি এখনো এর আগা গোড়া কিছুই উদ্ধার করতে পারিনি। যাই হোক, গাড়ি সিটে বসে এইসব নিয়ে ভাবতে লাগলাম। বাস ছাড়ল 8:40, সবকিছু ঠিকঠাক, গাড়ি স্বাভাবিকভাবে চলছিল। বরিশাল থেকে লালমনিরহাট যেতে 50 মিনিট লাগে। 10 মিনিট পর কন্ডাক্টর তারা ভাড়া কারা কালেক্ট করা শুরু করল এবং বাসের সামনে থেকে ভাড়া কালেক্ট করার সময় তারা সব শুরু করে। এবং ওই দিন সবার সামনে সিটে বসা সত্ত্বেও আমার ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করা শুরু করলাম। ভাবলাম কন্ডাক্টরের ভুল। সব ভাড়া কালেকশনের পর কন্ডাক্টর ড্রাইভারের পাশে বসে তার সাথে কথা বলা শুরু করলো। আমি ডাকলাম, মামা ভাড়া নেন বলে 100 টাকার একটা নোট দিলাম। কন্ডাক্টর বলল, মামা ভাড়া লাগবে না। আমি বললাম, কেন? কন্ডাক্টর মাঝে মতো একই উত্তর দিল, তুমি আমাকে একদিন টাকা দিয়ে হেল্প করেছিলে, এখন শোধ দিচ্ছি, তোমার থেকে আমি ভাড়া নিতে পারবো না। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা না বাড়িয়ে চুপচাপ বসে ভাবছি কি হচ্ছে এইসব। আমার সাথে লাহার ঘাট থেকে পৌঁছাতে 9:30 বাজলো, ফেরি ছাড়বে 10:00। ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র চায়ের দোকান খোলা এবং ঘাটে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে অনেক সময় আছে, চা খেয়ে নি। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাইবা? পথে কোনো সমস্যা হয় নাই তো? আমি কিছু বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নর্মাল কাঁচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে চা সাধারণত কাপে দেয়া হয় আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে গিয়ে বাসায় ফোন দিয়ে জানালাম সব। বাসা থেকে দোয়া দুরুদ পড়তে বলল। চায়ের দোকানদার গ্লাসের কথা বলতে বলল চাটা খেতে না খেতে ফেলে দিতে। ফোনটা রেখে আম্মার কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানের কাছে গেলাম। দোকানের কাছে গিয়ে যা দেখলাম আমার সেন্সলেস হবার মতো অবস্থা। গিয়ে দেখি ওইখানে কোনো চায়ের দোকানই নেই, সবকিছু উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকিয়ে গ্লাসটা হাতেই ধরা এবং গ্লাসটা এখনো আছে যেটার ছবি আমি পাঠিয়েছি, অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছু বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম, আমার প্রাণে পানি আসলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স এসছে। আমি অ্যাম্বুলেন্স দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার তার সহকারী আছেন, তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে এসেছেন এবং এখন ফিরছেন এবং পাশের এলাকাতেই যাবেন। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফিরে আসলো এবং অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন হিসেবে শুধু অ্যাম্বুলেন্স এবং সাথে 3 জন যাত্রী। ফেরি ছাড়ল 10:20। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা মনে করলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, কেউ নেই। আমি ফেরির মাস্টার ব্রিজ যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আপনি অবশ্যই জানেন রাসেল ভাই যে ফেরির ড্রাইভার রুম একটু ওপরে হয় এবং সিঁড়ি দিয়ে উঠতে হয়। সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো এবং একদম মাঝে নদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি দিয়ে উঠলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে। আমি সিঁড়ি পেয়ে ওপরে উঠে কি মনে করে নিচে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তা ভাবলে এখনো গা শিউরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোক নেই, পুরা ফেরি ফাঁকা। এটা দেখে আমি প্রচন্ড শক খাই। হ্যালুসিনেশন ভেবে ফেরির ড্রাইভার রুমের দরজা নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভেতর থেকে আটকানো ছিল, 2-3 বার নক দেওয়ার পরেও ভেতরে দরজা খুলল না। সবচেয়ে অবাক করা বিষয় হল ড্রাইভার কেবিনের ভেতরে কোনো মানুষ নেই, এবং ফেরির স্টিয়ারিং হ্যান্ডেলটা একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তারপর আর কিছু মনে নেই, সেন্সলেস হয়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসায়, তখন বিকাল চারটা, নিজের বিছানায় শুয়ে আছি। আমি এইভাবে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল, আমি আসতে দেরি করায় আব্বু রাত একটার দিকে বাসা থেকে বের হয় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইলে একটা ফোন আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কাকা আপনি কোনো টেনশন নেন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওইখানে মাসুদকে পাবেন। এইটুকু বলেই লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ ছিল না। বলে রাখা ভালো, আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছেন, তখন তিনি কিছুই দেখেননি। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন যে মসজিদের বাইরে জানাজার যে খাটটা রয়েছে সেখানে আমি হেলান দিয়ে বসে আছি এবং আমার ব্যাগে 2টা জানাজার খাটের মধ্যে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুলে এবং আমাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। 3-4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক, ঘটনার পরদিন রাতে আমি কি মনে করে যেন মানিব্যাগ চেক করলাম, যেটা ঘটনার দিন রাতে আমার সাথে ছিল। আমি দেখলাম আমার মানিব্যাগে অতিরিক্ত 200 টাকা। আমার স্পষ্ট মনে আছে আমি বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় 740 টাকা নিয়ে বের হয়েছিলাম। আমার কাছে এর বেশি টাকা ছিল না, মানিব্যাগে 100 টাকার কোনো নোটই ছিল না। এখন 2টা 100 টাকার নোট, যেগুলো আমি রেখে দিয়েছি। আব্বুর নাম্বারে ফোন দিয়ে আমাকে অবস্থান জানানো হল। রিসিভার লিস্টে, মানে যার যিনি নাম্বার, যেটি তিনি জানিয়েছিলেন যে আমার অবস্থান কোথায়, রিসিভার লিস্টে, রিসিভ করার লিস্টে, সেই রিসিভড কলে ওইখানে যে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে তার নাম্বারটি ছিল না। আরও একটা অবাক করা বিষয় পরে খোঁজ নিয়ে জানতে পারলাম, ওই দিন রাতে ফেরি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফেরি বন্ধ থাকে আমি বাসায় কিভাবে আসলাম? ফেরিঘাট থেকে আমার বাসার দূরত্ব 109 কিলোমিটার, ওই দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? পকেটে অতিরিক্ত টাকা কিভাবে আসলো? নৌকার মাঝি, বাসের ব্যাগ, কন্ডাক্টর, ভাড়া না নেওয়া, চায়ের দোকান উধাও, চায়ের গ্লাস, কিছু মাথায় ঢুকছে না। যারা শুনছেন তারা যদি কিছু জানেন তবে জানাবেন। অনেকে হয়তো অবিশ্বাস করবেন, কিন্তু যার সাথে ঘটে শুধু সেই বোঝে। আপনি নিজেকে আমার জায়গায় ভাবেন, ভালো থাকবেন। দোয়া রইল, এই ঘটনার পরবর্তীতে আমার আর কিছু হয়নি, বর্তমানে আমি সুস্থ এবং স্বাভাবিক আছি। এত বড় মেইলটা পড়ার জন্য ধন্যবাদ। এই ছিল ঘটনা এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাব বাবু ভাইয়ের কাছে। আজকের প্রথম যে ঘটনাটি তার কাছ থেকে শুনব সেটির জন্য আপনারা নিশ্চয়ই অধীর অপেক্ষা করছেন, অধীর অপেক্ষায় আছেন এবং সেই ঘটনাটি আমরা শুনে আসব এখন। বাবু ভাই চলুন, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনে ফেলি। অনেকদিন পরে আসলেন এবং আগে জিজ্ঞেস করি আপনি সুস্থ আছেন কিনা, আপনার শরীরের অবস্থা কেমন?
আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার আগের থেকে, এই জন্য আসতে পেরেছি।
আচ্ছা
আচ্ছা, যাই হোক রাসেল ভাই, প্রথম কাহিনীটা শুরু করি। আচ্ছা, এই কাহিনীটা আমাকে শেয়ার করছে রিপুল, এটা ওদের গ্রামের বাড়ির একটা ঘটনা। এবং এটা আপনার গ্রামের নদীর ঘটনা আর কি, জল পিসাচের যদি বলে থাকি আমি সেরকম কিছু আর কি। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল একসময়। মাঝি একসময় মানে কি, মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরত। তো ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গা, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজই ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত, ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো আর কি।
আচ্ছা,
তো যাই হোক, একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে। তো তার সাথে তার ছেলে ছিল, ছেলের বয়স খুব বেশি না।
আচ্ছা,
ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী একটা ছেলে। তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা, ছই ছিল ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি।
আচ্ছা,
এখান থেকে সে ধরে যতটুকু উঠত তার মাছ, সেটা সে টেনে নিয়ে আসতো, এনে ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখবে, এরকম ভাবে আর কি।
আচ্ছা,
তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে এবং জাল ফেলছে, দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না আরকি। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসছে এরকম না, তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভিতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করেনি যারা। তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো ই হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা।
আচ্ছা,
যদিও এটা খুব রিস্কি ওইসব এলাকায়, মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখা তো ঢুকেই না মানুষ শাখা নদীর।
আচ্ছা,
তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকেই চলে যায়, তারা নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করব। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই আসলে। আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় তাহলে নাকি বের হওয়া খুব কঠিন।
আচ্ছা,
যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না।
আচ্ছা,
যাই হোক, তো সে যায় শাখা নদীতে, ঢুকে যায়, ঢুকে যেতে থাকে, যেতে থাকে, দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে আর কি। যেহেতু আশেপাশে গাছ টাছ ওই যে আপনার ব্যান্ড্রোভ টাইপের ইগুলো আর কি, কলকাতা টাইপের। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যেয়ে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে, এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ, এবং সে তুলে ফেলে ছেলেকে ডাকে, ছেলে নিয়ে ওটা আপনার সরায় ফেলছে, পেছনে নিয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে, সে আরো ভেতরে যায় আর কি। যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে, তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে আর কি। তো সে সেটা টানা শুরু করে, টেনে গোটায় গোটায় একদম তুলে আনে, দেখে প্রচুর মাছ লাফাচ্ছে ওখানে, এবং সে তখন তার ছেলেকে ডাকে, দেখে ছেলে পেছন থেকে আর আসতেছে না।
আচ্ছা,
তার পাটাতনের ছেলে আর আসতেছে না, কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে, আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে আর কি। তো দেখে ছেলে তাকে সরায় দেয়, বলে আমি নিতেছি আর কি। ছেলে বলে যে আমি নিচ্ছি, তোমার লাগবে না। তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলে ফেতে, মানে এতটুকু ছেলে ওর এত শক্তি কেমন হয়েছে, বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর, তুই এত মাছ কেমনে তুলতেছিস এত শক্তি। ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয়, এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে ভেতরে বসা, এবং সে আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে, তার হঠাৎ করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত টাইপ অফ, কাইন্ড অফ লাইক নদীর একটা সাইডে, সেখানে কোনো গাছগাছালি নেই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাইকে তাকায় থাকে, এরকম তো মানে দুপাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই, ঠিক আছে, মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা, কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকত টাইপ। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে আর কি।
আচ্ছা,
তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে আয়, এখন ছেলে আর আসে না। তো উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায় ভিতরে, মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি ভেতরে যায়, ছয়ের ভিতরে ঢুকে আপছন্দ করে, পাশে একটা ই ছিল, কুপি টাইপের ছিল ওটা নিভানো। উনি দেখে মানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না একাধিক।
আচ্ছা,
প্রথম ওনার মুখের মধ্যে তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে, তাই ছেলে না, এবং মনে হচ্ছে দুই তিনজন আছে এরকম। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ, ম্যাচ বের করে জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং দুই তিনজন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে খুব বিট ঘুরে টাইপের চেহারা, চুলগুলো বড় বড় ভিজা ভিজা, এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত, এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে এরকম একটা সিন। তো উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয় লাভ দিয়ে বের হয়ে আসে, ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বৃদ্ধ দুর্বোধ্য ওনার কাছে লাগে, এবং উনি তখন আর কোনো উপায় দেখে না, যখন থেকে মানে ওখান থেকে কি করবে আর কি, ওরা হতবিহ বলেছে। সে ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়ে, দোয়া পড়তে 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 আস্তে আসে, এসে দেখে যে ওখানে আবার ছয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ চলে, দেখে কেউ নাই। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে, নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকে, ওনার মনে ছেলেকে পড়ে থাকতে দেখছে এক বছর। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে আর কি, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে। এসে উনি মেন নদীতে যখন আসছে দূর থেকে আরো নৌকা দেখছে, উনি ঢুকে লোকেদের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি মুখে বাঁধে, কি দেখ বলে যে ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর দিতে পারে না, পরে বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে কয়েকটা আমি একসময় আমার সেন্স হারায় ফেলছি, মানে ছেলেটা বলে যে আমার হুশ নাই, আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে আর আমি ওই মাছ এনে দিছি এবং আমি দেখছি তারা মাছ খায় এবং একসময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে, আমি ঘুমাই গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেতে সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ এখানে আছে, এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ অংশ, এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসে তো উনি ঘটনাটা কাউকে না বলে, তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল একসময় ছোটকালে ওনাদের সাথে যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যেয়ে আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার করে একদিন কথায় কথায় যে আমি তো এরকম গেছিলাম। এসে যার সাথে শেয়ার করে সে ঘটনাটা শুনে শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে কোনো খবর নেই, উনি নর্মালি যথারীতি মাছ ধরে, ওনার মতো কম আসুক বেশি আসুক ওই দিকে আর যায় না উনি। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয় আর কি, যে ওই যে যাকে কাহিনী বলছে, তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার উনি বলে, বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে, ওনায় নিয়ে যায় বাজার নিয়ে চাটা খাওয়ায় খাওয়া, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো, আমাদেরকে তুমি যে একটা জায়গায় গেছিলে এরকম এসে, না না আমি এই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম ভূতের জায়গায় সে হ্যান মানে ওখানে পিছাজ আছে পেত নিয়ে আসছে, বলে না ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিব, তুমি যে মাছ ধরবা তোমার মাছ ধরা দুই তিন দিনে মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। তো উনি ফার্স্টে না করার পর একসময় তার একটু লোভ হয় আর কি, যে নিয়ে যাই যে বলবো যে আমাদেরকে নামায় দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পর একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই এদেরকে। তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্ত ছিল, সে আর সাথে যাবে না, কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে, সে বলছে যে আমাকে নিয়ে চলো এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবা এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবে, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে, তো জাস্ট বেশ কিছু দিনের মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয়নি, উনি একা ওই লোকটাকে নিয়ে রওনা দিয়েছে। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকাতে, তো লোকটা ওনাকে খুঁটিনাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো নইতে, তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি না, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না এই ধরনের কিছু একটা বলছে, তো এরকম কিছু একটা, বলে তোমার চিন্তা নাই তুমি আমাকে নিয়ে যাও এসে, বলে ওই লোককে উনি নিয়ে গেছে এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়। এবং যখন সে ওই জায়গায় ঢুকে মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়, ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়, ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায়, নামায় ওখানে থামায়, থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝি খুব কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে মানে এখানে আসছে কি করতে আসছে লোকটা, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আছে। যাই হোক, সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পেয়েছিলাম, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে টুকিটাকি মানে ওখান থেকে একটু দূরে চলে আসে, আসতেছে আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে মানে বেশ দূর থেকে মনে হচ্ছে মানে চিৎকারের শব্দ, যখন চিৎকারের শব্দগুলো পায় তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার মানে কিছু একটা হচ্ছে নাকি। হ্যাঁ, তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার, তারপরে সে চিন্তা করে যে না আমি যাই দেখি চিৎকার কি হয়েছে, এবং লোকটা যেতে বলছে লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে, এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে তার যে কুপি থাকে কুপিটা তক করে নিভে যায়, কুপি জল নামে, বেশ বাতাস উইন্ডি একটা ই জলে এবং তার কুপি নেমে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার এরকম লোকগুলোর মধ্যে, এবং সে ফিসফিসানিগুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সামসোর সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে যে অনেকগুলো মানুষ উবুড় হয়ে যদি কিছু খায়, সেরকম একটা সিন, ঠিক আছে, এরকম একটা সিন। তো সে আরো কাছাকাছি যখন চলে আসে, তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে, আলোতে দেখে যে কিছু মানুষ বলা যাবে না, প্রাণী বানর টাইপেরও হতে পারে, পিঠগুলো চকচক করতেছে, ইটস লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে, চুল আছে মাথায়, তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে। এবং সে অনেক ভয় পায়, ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সে শব্দে ওই জিনিসগুলো ফিরে যায়, এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওইখানে কিছু নাই, সব চলে গেছে, এবং সে দেখতে পায় যে ওই যে চরটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষ টাইপের। তো সে আপনার ওই আবার সে ওই আপনার ভয়টাই করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, এবং তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে যেখানে খারাপ কিছু হচ্ছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, এবং কাছে যায় একসময় সে নৌকাটা ভিড়ায় সেখানে আস্তে করে নামে, সে বাড়িতে নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে কেউ খুব বিষে। তো সে আস্তে 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 কাছে যায়, কাছে যেয়ে দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে ছেঁচড়া ছেঁচড়া আনে নৌকার কাছে, কোনো মতে সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা দেয়। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে, তখন সে দেখে যে ওই পাড়ের কাছে, তার থেকে প্রায় 5-7 গজ দূরে ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাঁচাই নিয়ে গেলি রে, মানে জিনিসটা ওরকম গলায় বাট ফ্যাস ফ্যাস অবশ্য দুর্বোধ্য টাইপের, যে একে বাঁচাই নিয়ে গেলি, তা আর কখন আসলে তোর 14 খানদান শেষ করে দেবো, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে নৌকা নিয়ে চলে আসে। তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি খাবলানো মাংস না এরকম অবস্থা ছিল, এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে তখন অলরেডি অনেক গভীর মানে রাতের মানে একদম মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে। কোনো মতে সে টেনে আনে, এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে ঘটনা সংক্ষেপে বলে, সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থা গেছিল সেটা সে আর জানতে পারে নাই, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে এইটা ছিল সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক করত। তো বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিলে যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিলে যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে, তুমি একটা জায়গা খুঁজে পেয়েছিলে, এবং ও গেছিল সেখানে সেটা ই করতে, বাট সে ওইটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে নাই, এই কারণে তার কি অবস্থা। তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার চমৎকার ঘটনার জন্য। আমরা একটা ফেসবুকে ছবি আপলোড করেছিলাম, আমি জানি না কেন সেই ছবিটা আসলো না আজকে, যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের নিয়ে একটা ছবি আপলোড করেছিলাম ফেসবুকে, কিন্তু কোন একটা কারণে সেটা আপলোড হয়নি, খুবই অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, আমরা আবারও সেই ছবিটা নিব এবং আবারও ছবি আপলোড করার চেষ্টা করব, এবং আশা করছি যে সেখানে আপনারা দেখতে পারবেন যে আজকের অতিথি কারা। আজকের এই এপিসোড শেষ হওয়ার আগে আমরা সেই ছবিটা পোস্ট করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ভূত এফএম এর জন্য শুক্রবার রাত এত স্পেশাল হয়, লিখেছেন জে ইসলাম জায়েদ তালুকদার, বালুচরে ধুলোবালি আমাদের লিখেছেন যে ইমেলটা ফাটাফাটি। সৌরভ সাহা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শাহেদ, আমি রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছি, শাহেদ আওয়াজ আয়াজ খান এবং ব্ল্যাক ম্যাজিক এর স্টোরি শুনতে চেয়েছেন তিনি। মার্জিয়া জাহান আমাদের সঙ্গে আছেন এবং তিনি ঢাকা থেকে শুনছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন দিলবার খান অ্যালেক্স, এছাড়াও রাফসান রাফি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাবিল সম্রাট, এছাড়াও আছেন মেহেদী হাসান তানভীর, আবদুল্লাহ হেল কাফি আমাদের সঙ্গে আছেন, এবং বাবু ভাইয়ের স্টোরিটা সেই লিখেছেন সেটা। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মেঘ বালুক, এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন মনি হোসেন, তিনি নীলফামারি থেকে অ্যাপ দিয়ে শুনছেন। এমডি শাহিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তফা তানহা, আহমেদ মুস্তাক আমাদের সঙ্গে আছেন, রাহাত রওশান আহমেদ আমাদের সঙ্গে আছেন, তিনি এবং তার বন্ধু প্রসেনজিৎ দাস তারা শুনছেন একসঙ্গে। নির্জন জুনিয়র আমাদের সঙ্গে আছেন, যে বাবু ভাই থাকা মানে এপিসোডটা জমজমাট হওয়া, লাভ ইউ বাবু ভাই। আফ্রিদি তুহিন আমাদের সঙ্গে আছেন জামালপুর থেকে, রাজবাড়ি থেকে শুনছেন। শাকিল আদনান অজ্ঞাত আমাদের সাথে আছেন, সাথে থাকবেন লিখেছেন। রিয়াদ আহমেদ রিয়াদ মিরপুর থেকে শুনছেন, জাহিদুল ইসলাম অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এফ টি মিল্লাদ হাওলাদার আছেন সিলেট থেকে, এমডি সাইদ, এমডি রানা রনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আকাশ মালয়েশিয়া থেকে তিনি শুনছেন এবং সুইমিং পুলের পাশে বসে এই মুহূর্তে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। তানজির আহমেদ ফাহিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আফতাব নাহিদ রংপুর থেকে। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাকিব ইস্তিয়াক, আছেন রিফাত টাঙ্গাইল থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম, সৌরভ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মিথুন মিত্র সিলেট থেকে শুনছেন তিনি। তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এবং বিরতির পরে আমাদের আরো দুজন পরপর তাদের ঘটনা আমরা আপনাদেরকে শোনাব। সেই পর্যন্ত পুরোপুরি সেই পর্যন্ত শুধু না, পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88.5 অ্যান্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Food Theater FM and আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আমাদের প্রথমবারের মতো একজন অতিথি এসেছেন আজকে, তার কাছে তার নামটা জেনে নিব এবং তারপরে তার ঘটনা যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। জি, আপনার ঘটনায় চলে যাই আমরা।
ঘটনা বলতে আমি আজকে আমার নিজের জীবনে ঘটে যাওয়া কাহিনী বলবো। তো আমরা আগে থাকতাম নারায়ণগঞ্জ, সেখান থেকে ঢাকা শিফট করি। তো নারায়ণগঞ্জে যে বাসাটা আমরা থাকতাম সেখানে বেশ কিছু ভৌতিক কাহিনী ঘটতে থাকে। তো ওই কাহিনী আর ঢাকায় থাকছি, তো দুটো জায়গাতেই মানে সেম প্রবলেম হচ্ছে। তো প্রথমত আমরা যখন ওই বাসাটাতে শিফট করি, শিফট করার পরে আমাদের বাসার বেডরুমটার ঠিক উপরে কর্নারের যে পিলারগুলো থাকে, পিলারের ওইখানটাতে বেশ পাথর ফেলার শব্দ হতো টুকটুক করে। তো একদিন আপু বলল কি যে প্রতিদিন রাতে এরকম হয়, তো চল ছাদে যাই, ছাদে গিয়ে দেখি কি হচ্ছে। আমাদের বাসাটা এরকম ছিল, চার পাঁচটা বাসার ছাদ, এখান থেকে ওখানে যাওয়া যেত।
আচ্ছা।
তো যখন আপু 11:30 এরকম বাজে, তো নারায়ণগঞ্জ আমরা ফতুল্লাতে থাকতাম, তো সেখানে একটু গ্রাম অঞ্চল, তো ওই দিকটাতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, অফিস ছাড়া কেউ তেমন একটা জাগতো না। তো এখানে যাওয়ার পরে দেখলো যে তিন চারটা ছেলে বসে আসত ব্যাক সাইড দিয়ে। তখন ভাবলো যে ছেলে মানুষরা ছাদে থাকতেই পারে, তেন আপু আর সেইতে উঠলো না, ওই দিন নেমে গেল। তো তিন চার দিন এরকম হলো, হওয়ার পর আর একদিন ভাবলো যে আজকে ছেলেগুলোকে বলবই, তোমরা যে প্রতিদিন উপরে এরকম করো আমরা তো ঘুমাতে পারি না, অলরেডি 1:30 বেজে গেছে। তো এইগুলো বলার পর যখন মানে পুরো ছাদে উঠলো, ওঠার পরে মানে ওই জায়গার সিঁড়িটা ছিল লোহার, সিঁড়িতে সম্পূর্ণটা যখন উঠে গেল, সে দেখলো যে কয়েকটা ছেলে বসে আছে। আপু যখন পুরো উঠলো, উঠে গিয়ে বলবে কাছে গিয়ে, তখন দেখলো যে কেউ নাই। তখন আপু ভাবলো যে হয়তো বা ছেলে মানুষ টের পাইছে, লাভ দিয়ে মনে হয় চলে গেছে। কিন্তু উনি একটু ভয়ও পাইল তখন, কিন্তু উনি আর মানে আমাদের ফ্যামিলির কারো কাছে এটা বলেনি, মোটামুটি একটু ভালোই ভয় পাইছে। তো পরের দিন ওনার বেশ জ্বর টরও চলে আসছে। তো আমার বড় বোন যখন আসলো, তো বড় বোন আপু বললো কি যে কি রেতে কয়ে গেছিলি, তা আপু বললো যেই তো তেমন না, বেলকনিতে গেলাম। তো আমার বড় বোন উনি অনেক সাহসী বলতে উনি এইসব ভয়টায় পায় না, আর কেউ যদি বলে তাহলে বলে হ্যাঁ তুমি এইগুলো ভয় পাও, ওইগুলো ভয় পেতে নাই, ভয় পেলে আরো পেয়ে বসে। মেজো বোন উনি রাতের বেলা উনি প্রায় একাই ওয়াশরুমে যায়, ছাদে যায়। তো ইদানিং উনি আর ছাদে টাদে তেমন একটা যায় না, কোন মন খারাপ ডিপ্রেশনে আছে বেশ। উনি বললো যে চল ছাদে যাই। আমি বললাম কি যে না আমি অফিস থেকে এসেছি, এখন আর যেতে পারবো না, তুমি একা যাও। তো সে গেল। তো যাওয়ার পরে আমার মানে ওনার হাজবেন্ড, ওনার হাজবেন্ড উনি ঘুমোচ্ছেন, ছাদে যাওয়ার পরে উনি দেখলো যে ভাইয়া দাঁড়ায় আছে। ভাইয়া নর্মালি বাসায় উনি শুয়েছিল টি শার্ট পরে, হঠাৎ করে দেখলো কি উনি একটা পাঞ্জাবি পরা। তো বললো যে তুমি এখানে কি করো? পরে বললো যে কি করি মানে আমি তো এখানেই থাকি। তো এখানে থাকি মানে উনি আর কিছু বললো না, দেন চলে গেল। দেনে এরকম করতে করতে একটা টাইমে যেটা হলো মানে আমাদের বাসার সবার উপরে এরকম হলো, তো মানে কিছুতেই বাসায় কেউ কারো কাছে বলছে না, না বলতে না বলতে আম্মু বললো যে ঠিক আছে সবাই অসুস্থ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না, তো সবাই হচ্ছে সবার সাথে কাহিনীগুলো হচ্ছে। তো হওয়ার পরে আম্মু একটা টাইমে স্বপ্ন দেখলো কি যে আমাদের যে বাসাটা ঠিক ওই বাসাটার নিচে অনেক নিচে সখানে গছ নিচে একটা মন্দির, সেই মন্দিরটার ওখানে পাশেই একটা সুয়ারেজ লাই। তো সে বলছে যে আমার উপরে অত্যাচার করা হচ্ছে, আমাকে এখান থেকে সরাও, সরিয়ে কোথাও নাও। তো বাড়িওয়ালা বা আশেপাশের ভাড়াটিয়া কেউ কাউকে এই ব্যাপারগুলো বলতো না, কারণ ওই বাসাটা প্রায় দু তিন মাস পর পরই খালি হতো। এই টাইপের হওয়ার পর থেকে তো ওই বাসাটাতে যে যাইতো সেই অসুস্থ হইতো, বা তার আর্থিক দিকটা একটু খারাপ হয়ে যেত, যেটা কুসংস্কার অনেকেই বলে থাকেন। তো আমরা ওই সেটা শিফট করি, শিফট করে দেন আমার ফ্যামিলি চলে যায় গ্রামের বাড়িতে, দেন আমি শিফট করি হলো ঢাকায়। ঢাকায় যখন আমরা শিফট করি, শিফট করার পর আমি এখানে একটা সাবলেট বাসা নেই। তো সাবলেট বাসা নেই, এখানে যেই ভাবিটা উনি আবার হলো নার্স, উনি 15 দিনে ডিউটি করেন, 15 দিন রাতে ডিউটি করেন। তো ম্যাক্সিমাম দিন আমি আমার ওই রুমটাতে একাই থাকি। তো 4-5 দিন যাওয়ার পরে ড্রয়িং রুমটা থেকে কুশনের চেইন খোলার শব্দ হতো, বেশ খ্যাস খ্যাস একটা শব্দ। তো প্রথমত ভাবতাম কি হয়তো রাতে একা আছি এই জন্য হয়তো এরকম হয়। তো কম্পিউটার টিপতেছি, প্রায় এরকম হয়। তো হতে হতে একটা টাইম মনে হলো কাছে গিয়ে দেখি, তো গিয়ে দেখতাম জাস্ট কিচ্ছু নেই, ফাঁকা ফাঁকা। সামনে যখন আমাদের সামনে একটা বাড়ি আছে, বাড়িটা বেশ পুরনো, শ্যাওলা পড়া, ওইখানে 10-15 বছর হবে, তার ফ্যামিলি পার্সন কেউ ছিল না। এখানে আসার পরে আবার নতুন করে শুরু হয়, শুরু হওয়ার পর ওইখানে বেশ মানুষজন কনস্ট্রাকশন কাজগুলো করত। তো ওইখানে মানে খুব ভয় পাচ্ছি যে আসলে শব্দটা কোথেকে আসতেছে। আমি যখন যাই ড্রয়িং রুমটাতে, জাস্ট শব্দটা নাই হয়ে যায়, উধাও হয়ে যায়। উধাও যখন হয় তখন আবার ভাবি যে না মনে ভয়টা পাচ্ছি এই জন্য, আবার রেডিও মানে গান টান শুনতেছি, করতেছি, মানে সাহস নিচ্ছি যে না কিছু হচ্ছে না। তখন আমি ফোন দিলাম ভাইয়াকে, ভাইয়া বলে যে কিছু না তুই ঘুমিয়ে পড়। ঘুমাচ্ছি, সোফাতে যখন আমি শুইলাম আমাদের মিটারটার লাইটটা ছিল সবুজ রঙের। তো মনে হলো কি মিটারটা আমার চোখের সামনে চলে আসছে। আমি যখন মানে সবুজ রঙের মিটার তো ড্রয়িং রুমে, কিন্তু আমার এখানে কিভাবে আসলো? ওইখানে দেখার পরে আমি জাস্ট মানে কিছু তাকাবো নাকি বন্ধ করে থাকবো কিছু বুঝতে পারতেছি না। তখন তাকালাম, তখন দেখলাম এটা সাই করে চলে গেল, সাই করে চলে গেল। এগুলো হচ্ছে। তখন বাসায় যখন সবাইকে বললাম কেউ বিশ্বাস করছে না। তো আমার মা এলো, তো মা বললো কি যে এই বাসায় হয়তো একা থাকিস এই জন্য হয়তো এগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে, একটা কাজ কর তুই কয়েকদিন একটু অন্য কোথাও থাক বা বেরিয়ে টেরিয়া, তাহলে তোর হয়তো বা ভালো লাগতে পারে। তো পরে বললাম আচ্ছা ঠিক আছে যাই। তো যাওয়ার পরে রেগুলারই লেট করে ঘুমাই। ঘুমানোর পরে ওয়াশরুমে যাব, প্রায় 3-4টার মতন বাজে, বেশ ঘুমও পাচ্ছে। তো যখন ভাবলাম যে ওয়াশরুমে যাব, ড্রয়িং রুমের পরে একটা মিডল রুম, ওই রুমটাতে পিসি আর সোফা টোফা থাকে, ওইখানে দেখি আমি ঝুলছি, আমি ঝুলছি। আমার চুলগুলো অনেক বড়, মানে অনেক বড় মানে বিশাল বড়, পা অব্দি ছড়িয়ে গেছে, ঝুলছি। তখন আমি
আপনি আপনার নিজেকে দেখতে পাচ্ছেন?
আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি।
আচ্ছা,
আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি, মানে এইটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি। আমি কি টাচ করবো নাকি আমি চলে যাবো নাকি মানে চোখ অফ করবো, মানে কিচ্ছু বুঝতে পারতেছি না। জাস্ট শরীরটা বরফ হয়ে যাচ্ছিল। আবার ভাবলাম যে না আমি দোয়াদুরুদ করি, মানে দোয়াদুরুদ যে করবো ওইটা আসলে মানে পড়লাম মনে হয় লাইন আমি ভুলে যাচ্ছি, মানে পুরোটা কমপ্লিটলি আমি পড়তে পারছি না। আমি যখন পড়তে পারছি না তখন মানে আমি আর মাথাটাতে কিছু আসলো না, জাস্ট ওইখানেই মানে কি লাইট অফ করবো না ঘরে চলে, মানে জাস্ট কিছু বুঝতে পারতেছি না। আস্তে আস্তে কি করলাম যে ওইখান থেকে মানে কোন রকম ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর মনে হলো কি দরজা অনেক জোরে কেউ আটকে দিল। তো ওই টাইমটাতে মনে হলো কি যে মনে কিছু একটা ছিল। যখন আমি আবার ওখানে গেলাম যে না যদি সত্যি হয় তাহলে তো থাকবে, দেখলাম যে কিছু নাই। তো নাই। পরে আবার মানে সকালবেলা বাসায় বললাম সবাইকে, কেউ বিশ্বাস করতেছে না, বলে তুই সবসময় ভূতের বই পড়িস, বা আমিও অনেক রেডিও ফুটতে শুনি, রাত জেগে জেগে তুমি ভূতের এফএম শোনো, আর রাত্রি রাখে তুমি এইসব কাহিনী বলে বেড়ো না, পাইজনি পাইছো, তুমি আর কখনো এগুলো শুনবা না। তো ঠিক আছে, পরে বললাম, আম্মু বললো যে ঠিক আছে তুই তো সবসময় এগুলো করিস, দেখি আমার সাথে এগুলো হয় নাকি, যদি আমার সাথে কখনো হয় তাহলে আমি বিশ্বাস করব। তো এরকম চলতে থাকে। চলতে থাকার পর একটা দিন আম্মু বেশ রাতে তো পড়তেছিলাম আর ফেসবুকিং করতেছিলাম, মোবাইল টিপো মোবাইল টিপো খালি এখন ঘুমাও। পরে বললাম আচ্ছা ঠিক আছে ঘুমাবো একটু পরে। তুমি কথা বলতে বলতে আমি চ্যাটিং করতে করতে ঘুমিয়ে গেছি। তো উনি ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার পরে মিডল রুমে দেখতেছে আমি উল্টো হয়ে ঝুলছি একটা গ্লাস থেকে।
এটা আপনার মা তারপরে দেখতে পান তাই তো?
কয়েকদিন পর। তো উনি আমি দেখতেছে ঝুলছি, আমার চুলগুলো মাটিতে মাটিতে পড়ে আছে, চুলগুলো মাটিতে পড়া কিন্তু আমি দুলছি অনেক উপরে, জগ থেকে পানি খাচ্ছি। তো উনি চিৎকার দেয়নি বা কিছু করে উনি যে আমরা বাসা সবাই টের পাবো বা কিছু একটা। আমরা সবাই যখন আমরা তো ঘুমিয়ে গেছি যে যার মতন, সকালবেলা যেটা হলো উনি আমাদেরকে উনি ওইখানেই সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমরা ঘুম থেকে উঠলাম ছটা সাতটার দিকে, আমার বড় বোন উনি সবার আগে উঠেন, উনি নামাজ পড়েন। উনি ওটা বলে কি ব্রাহ্ম এখানে, আমরা সবাই ভাবছি হয়তো প্রেশার টেশার উঠছে এই জন্য হয়তো উনি এখানে পড়েছিল। পরে আম্মু বললো যে কালকে রাতে তুই কোথায় ছিলি? আমি বললাম যে আমি আবার কোথায় ছিলাম, আমি তো আমার ঘরেই ছিলাম। কেন না তুই সত্যি করে বল, তুই কি কোথাও গিয়েছিলি? আমি কই না আমি কোথায় যাবো, তুমি না বকাবকি করলা, তারপর তো আমি তো ঘুমিয়ে গেছি ফেসবুকিং করতে করতে আর তো কিছু মনে নেই। পরে ওই ঠিক ওই বরাবরটা আম্মু বললো তুই এখানে না কালকে রাতে ঝুলছিলি, আর ঠিক ওই জগটা আর মগটা কখনোই আমরা ফ্লোরে ফ্লোরে বা টেবিলের কর্নার সাথে রাখি না, কিচেনে রাখা হয়। কিন্তু ওই দিন ওই ঠিক জগটা আর মগটা সারা রুমে আমরা আর খুঁজেই পাইনি, মানে আমরা নর্মালি যেই জগটাতে পানি খাই বা মগটাতে পানি খাই ওইটা খুঁজে পাচ্ছি না। এখন বাসা সবাই যখন মানে বললো কি যে ঠিক আছে এগুলো হয়তো বা রাতের বেলা হয়েছে এগুলো বাদ দাও, তা আম্মু দেখলো যে ওনার প্রেশারটা লো হয়ে গেছে, ভয়টা পাইছে, হাত পা একদম মোটামুটি মানে অনেক ভয় পাইছে উনি, বুঝতে পারতেছি চোখ একদম বসে গেছে। পরে বললো যে দেখ আমি তো ভাবলাম বাসায় মিলা টিলা দিব, তা না হলে আসলে বাসাটা থাকা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। তো আম্মু পরে বললো কেছে ঠিক আছে আমাকে একটু পানি খাওয়া, তো পানি পিপাসা লাগছে। ঠিক তখনই ওই জগটার খোঁজ পড়লো, কিচেনে গিয়ে দেখে কোনো জগ নেই, ওই মগটাও নেই, আম্মু যে মগটাতে পানি খায় রেগুলার। পরে বাসার সবাই মানে চিন্তা করতে চাইলো বা বুঝতে চাইলো যে আসলে কাহিনীটা ও যেগুলো এতদিন আমি যেগুলো বলে আসছি এগুলো আসলে সত্যি হচ্ছে। আর ইদানিং বেসিনে মুখ ধুতে গেলে সবাই মেয়েরা যেটা করে রেগুলার একটু চুল দেখে চোখ দেখে, আমি ওইটাই করি, কিন্তু আমি তো নর্মাল মুড়ে থাকি। আয়নাতে আমি যখন তাকাই তখন মনে হয় কি আমি বেশ খুব রাগান্বিত মুড়ে আসি বা আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, আমার চোখ যতটুকু যতটুকু আছে তার চেয়ে মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে বারবার রেগুলার হচ্ছে। তো এই এখনো চলতেছে এই কাহিনী, আমি এখন যে বাসাটাতে থাকি এটাতে এই কাহিনীটা।
আপনি বাসাটা ছেড়ে দিচ্ছেন না কেন?
বাসাটা ছেড়ে দিচ্ছি বলতে অলরেডি ছেড়ে দিয়েছি, আগামী 1 তারিখে উঠবো আমরা, আমি যাই না, হয়তো আজকে এখান থেকে যাওয়ার পরে কি হবে বা এই কয়েকটা দিন কেমন যাবে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সময় খুব কম আমাদের এই আওয়ারে, আমরা পরে ঘটনায় চলে যাই আপনাদের কাছে আপনার কাছে এবং একদম সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
মাহিয়ান, আমি খুবই অসুস্থ এই জন্য আমি সরাসরি ঘটনায় যাচ্ছি, আর ঘটনাটা খুবই সংক্ষিপ্ত করেই বলছি। ঘটনাটা 2000 সালের, তখন আমি ক্লাস 6-7 পড়ি, নানা বাড়িতে হবিগঞ্জের একটা গ্রাম। তো গ্রামের দিকে আসলে ওই 7-8টার দিকে অনেক সবাই ঘুমায় পড়েন আর কি, এই তখন ইলেকট্রিসিটি যায় না এখানে। তো তখন আমার আম্মার একটা সোনার চেইন হারিয়ে যায়, গ্রামের সবাই বলে আমার নানুও বলে যে একটা একজন আছেন এইভাবে যে জিনের মাধ্যমে উনি জানাতে পারবেন যে কে ইয়ে করে। তো আম্মু ভাবলো যে ঠিক আছে দেখি, তো উনি বললেন যে আমাদের বাড়িতে আসো। তো ওই যে লোকটা উনি বললেন যে না আপনাদের বাড়িতে আসা যাবে না, এখানে হচ্ছে গিয়ে একটা সমস্যা আছে আমার, আমি যেখানে বলবো এখানেই যাই। তো উনি একটা জায়গা বললো, ওইটাও আমাদের এক আত্মীয় বাড়ি। তো রাত 8টার দিকে আমরা ওইখানে গেলাম, যাওয়ার পর এজুয়ালি সব কিছু হইল, যেসব জিনিস ওইখানে মানে জিরানার যে ঘটনাটা সেটা আমি স্কিপ করে যাচ্ছি, কিন্তু এগুলো আসলে অবিশ্বাস্য ব্যাপার। তখন ইলেকট্রিসিটি যায় নাই, শুধু ওই বাড়িটার মধ্যে ঝড়। চীনের চালে হচ্ছে গিয়ে আপনার 70-80 কেজি ওজনের হচ্ছে গিয়ে মনে হচ্ছে ইয়ে হচ্ছে পাথর পড়ছে এরকম কিছু। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে জিনিসটার একটা ইয়ে হয়, আর আমি নিজেও কিছুটা মাথায় হাত দিয়ে ছোট ছিলাম। তো ওইখান থেকে ব্যাক করার সময় মেইন ঘটনাটা হচ্ছে গিয়ে এরা যখন আমরা ব্যাক করি আবার নানা বাড়িটা গ্রামটা হচ্ছে গিয়ে গোলা কাটতে মাঝখানে নদী আছে, ওই রাস্তার কাছে সাদা মানে খালি রাস্তা আর কি। তো ওই রাস্তাটা দিয়ে যখন আসতেছিলাম যে বাড়িটা আমরা গিয়েছিলাম ওইটাও আমার এক নানা ভাই, ওই নানা ভাই একটু বুজুর্গ লোক করেন, উনি আমাদেরকে হচ্ছে যে আগায় দিতে আসতেছিলেন আর কি। তো রাস্তার যখন অর্ধেকে আসলাম দূর থেকে দেখতে পেলাম প্রচন্ড সাদা কিছু একটা অনেক দূরে, মানে প্রচন্ড সাদা কিছু একটা। আমরা আস্তে আস্তে হচ্ছে গিয়ে আগাচ্ছি, যখন একদম কাছে চলে আসছি তখন দেখলাম একটা কুকুর মানে গ্লেজ দিচ্ছে, সাথে তার চারপাশ
মানে গ্লো করছে আর কি,
গোল হয়ে মানে স্পার্কিং মানে যেটা বলে স্পার্ক করতেছে, মানে মনে হচ্ছে যে মানে নূর ছড়াচ্ছে এই টাইপের কিছু একটা ব্যাপার। এই জিনিসটা দেখে মানে আমার আম্মা তো ভয় পাইছেনি, আর আমরা তো দুই ভাই ছোট, আমরা ভয় পাইছি, নানা ভাই যতই ইয়ে হোক উনিও ভয় পাইছে। তারপরে একটা সময় আমাদেরকে ঘিরে ওটা হচ্ছে গিয়ে ঘুরতেছে, তারপরে নানা ভাই বললেন যে আচ্ছা মানে ভয় পাওয়ার কিছু নাই, এটা ভালো জিনিস, কোনো ক্ষতি করবে না। তখন হচ্ছে গিয়ে একটু একটু করে ইয়ে হচ্ছে, তারপর উনি একটু দোয়াদৌড় করলেন, তারপর দুই তিন সেকেন্ড হঠাৎ করে ওইটা ওঠাও, তারপরে আমরা হচ্ছে গিয়ে মানে কোন রকম মানে দৌড় টৌড় এরকম করে হচ্ছে গিয়ে মানে বাড়িতে চলে আসি।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের এখানে লিখছেন এবং আমাদের যে পেজটা আছে আমরা যদি এখনো ছবি আপলোড করি কিছুক্ষণের মধ্যে আপলোড করব, এখনই আমরা চেষ্টা করব সেটা। বাবু ভাই আপনার কাছে একটু আসি, আমাদের সময় খুব কম এই আওয়ারে, আপনি যদি ছোট করে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন, আমাদের জাস্ট 3 মিনিট টাইম আছে, তারপর আমরা চলে
যাব। মানে কাহিনীটা আচ্ছা ছোট করে কাহিনী বলতে গেলে তো মানে ছোট হয়ে যায়,
তাহলে দরকার নাই, তাহলে আমার মনে হয় যে বড় করেই বলেন যতটুকু আমরা শুনতে পারি আর কি।
এই কাহিনীটা হচ্ছে রাসেল ভাই, এটা হচ্ছে আপনার আমি আমার নিজের কাহিনী খুব কমই শেয়ার করি বুঝতে হবে, এটা আর একটা নিজেরই কাহিনী। অ্যান্ড দ্যাট ওয়াজ আমি যখন আরো ছোট ছিলাম স্কুল লাইফে, এসএসসি পরীক্ষা ওই সময়টা আর কি, যাক আমার এক ফ্রেন্ড ছিল আর কি, ওর নাম বলবো না মানে কোন একটা সংকট কারণে ওর নাম বলবো না, যাক ওদের বাসাটা ছিল বেশ হন্টেড। হন্টেড বলতে মানে যেটাকে বলা হয় এখন তো কথায় কথা হন্টেড বলা হয়, ইটস নট লাইক হন্টেড, বাসাটা ছিল পুরো বাড়ি টাইপের, বাসার সাথে বিভিন্ন রকম ইতিহাস জড়িত। হ্যাঁ, যে একসময় শুনতাম যে ওর পরে শুনেছি ওর বাবা জিন পালত এবং আরো অনেক কিছু ওদের বাসায় আছে, ঠিক আছে। সো ও বারবার বলতে এসব কথা আমাদের, আর আমি ছোটকাল থেকে একটু বেশি সাহসী অ্যান্ড কিউরিয়াস ছিলাম, জিনিসগুলো আসলে খুব কিউরিয়াসিটি হতো এবং একটু ডান পেটে ছিলাম তখন থেকে, ওই যে হঠাৎ বন্ধুর বাসায় আউটিং করতাম আমরা। তো যাই হোক, ওর বাসায় এরকম একদিন ও বলল যে আমার বাসায় থাক দেখ কি হয়, অনেক রাত কাটিয়েছে এর মধ্যে একটা রাতের ঘটনা। তো ও যে বর্ণনাগুলো দিত, তো যে ওদের ছাদে নাকি এরকম আপনার ইট পড়ে, বেশ বড় বড় ইটের খোয়া মানে প্রায়, এবং দেখা যায় মানুষ হাঁটতেছে, সময় দেখা যায় বাচ্চা ক্রল করতেছে ছাদের উপরে, হ্যাঁ এরকম জিনিসপত্র। তো যাই হোক, ওর বাসায় যাওয়ার পর ওর সাথ থেকে আমি আইসোলেটেড হওয়ার চেষ্টা করতাম ওই সময়টা বাসাটাকে ঘুরে দেখার জন্য, কারণ বাসাটা বেশ বড় একটা বাসা এবং মোহাম্মদপুরের কোন একটা অঞ্চলে। হ্যাঁ, তো বাসার পিছনেও আবার একটা জায়গা আছে। তো যাই হোক, আমি এরকম আপনার একদিন ওদের বাসায় গেলাম, তো ওই দিন আপনার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়ে মানে বৃষ্টি তখন ছেড়ে গেছে, হালকা হালকা আপনার পড়তেছে আর কি মাঝে মাঝে বৃষ্টি। এরকম সময় আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম, ও ঘরের ভিতর চলে গেল আর আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে বাসার থেকে আপনার পারমিশন নিয়ে আসতে গেল যে ও থাকবে এখানে। এরকম সময় আমি জাস্ট ওর বাসার থেকে বের হয়ে ওই ওদের যে সিঁড়িটা আর কি, সিঁড়িটা পুরো কমপ্লিট সিঁড়ি না আর কি, আপনার তখন পর্যন্ত জাস্ট এখনো মানে মোজাইক টোজাইক করা হয়নি আর কি এই উপরের দিকে, ওখানে আমি অর্ধেক উঠে আমি বসে আছি আপনার ইসে, জাস্ট বসে আছি। কারণ তখনকার সময় সেলফোন টেলফোন আসেনি তখন। তো এরকম সময় হঠাৎ করে আমি শুনলাম যে আমার মাথার উপর যে টিনের চালটা আছে সিঁড়ি ঘরের চালটা, সেখানে ঢাম করে শব্দ হলো, মানে সামথিং লাইক কেউ একটা ডাব বা কিছু যদি ফেলে। আমি হঠাৎ চিন্তা করলাম যে নারকেল গাছ আছে, বাট ওই নারকেল গাছে নারকেল তখন খুব একটা ধরে না, আর এটা দূরে, এখান থেকে এত দূরে নারকেল পড়ার কথা না। যখন আমি এটা চিন্তা করতেছি ওই সময় আরেকটা পড়লো ধাম করে, এবং মানে ভেরি লাউড সাউন্ড, এবং ওই শব্দে আসলে বাসার ভিতর থেকে কেউ বেরোলো না। আমি আস্তে করে তাকায় দেখলাম যে সিঁড়ির গড়ে যে দরজাটা সেটা আপনার একটা টিনের দরজা ছিল, টিনে কাঠের ফ্রেম করে টিনের দরজা আর কি, ওইটা ঠাম ঠাম করে বাড়ি খাচ্ছে, ওখানে তালা মারার কথা তালা নেই কোনো। তো আমি হেঁটে হেঁটে ওই দরজার কাছে গেলাম, দেখলাম বাতাস ছুটছে আর কি, হয়তো ওই বৃষ্টির সাথে আর কি ঝড় আসছে কিছু একটা। আমি আস্তে ছাদে ঢুকলাম, দেখলাম যে বেশ বাতাস বইছে। তো ছাদটা ছিল এরকম রাসেল ভাই, বাম দিকে একটা অংশ ছাদে, ডান দিকে আরেকটা অংশ, দুই পাশে দুই অংশ ছাদ। তা আমি বাম দিকে বেশি মানে দুই জায়গায় দুই রকমের দুর্নাম আছে ছাদের, বাম দিকে আমি দেখলাম যে গাছ টাছ তো পিছনে, ওদিকে না যে যদিও তখন আর একটু ছোট ছিলাম, কৈশোরে সাহসটা একটু কমই ছিল এখনকার তুলনায়। আমি ডান দিকে হেঁটে গেলাম সামনের দিকে, যেখানে একটু ওপেন স্পেস। আমি যখন যাচ্ছি তখন আমার হঠাৎ মনে হলো যে ওই পিছনে মানুষজন কয়েকজন আছে এবং মানে কথা বলতেছে, তার কাছে অন্য ফ্রেন্ডরা ফাইজলামি করতেছে নাকি, আরো দুই চারজন আসছে নাকি। তা আমি বললাম কি ঘুরে ওদিকে গেলাম, যে আস্তে 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 করে উঁকি দিয়ে ঠিক গাছের নিচে গেলাম, মনে হলো গাছের নিচে কেউ দাঁড়ায় আছে। ঠিক আমি যখন কাছে গেছি রাসেল ভাই, মনে হলো যে ফট করে বাতাসে মিলে গেল এবং কিছুই নেই, ফটকে তো আমার গায়ের লোমগুলো পুরো শিশির হয়ে দাঁড়ায় গেল। এবং আমি যখন তাড়াতাড়ি আবার নেমে গেলাম ওখান থেকে, নেমে যাই তখন আমার পিছনে কিন্তু দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেছে, আবার ওই যে টিনের দরজাটা বাড়ি খেয়ে বন্ধ হয়ে গেছে। এবং আমি শব্দ পাচ্ছি নিচের যে সিঁড়ি দিয়ে কেউ ধুপ ধুপ করে নেমে যাচ্ছে দৌড়ায়, মানে অ্যাজ ইফ লাইক কেউ উপরে ছিল দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে। এবং মানে এই ঘটনার পুরো বলতে গেলে অনেক সময় লাগবে রাসেল ভাই, আমি এতটুকু শেষ করে দেবো এটার।
না না বলেন, একটু বলেন।
আচ্ছা আচ্ছা, যাক। তো আমি ওখান থেকে নেমে আসলাম, এসে ওই ফ্রেন্ডকে খুঁজলাম কিছুক্ষণ, ওকে বললো পরে বের করলাম, বললাম তোর বাসা এরকম শব্দ পেয়েছে। ও বলে যে থাক দেখ আরো কিছু পাস নাকি, এরকম কিছু হয় নাকি দেখ, এরকম মানে জিনিসপত্র প্রায় শুনে মানুষ। তো আমি ওখান থেকে নামছি, নেমে আপনার ওদের বাসায় নিশ্চয় একটা হসপিটাল ছিল, একটা হসপিটাল তো খুব ছোট হাসপাতাল বুঝেন তো, মানে সাত আট কাটা জায়গার উপর কতটুকু হতে পারে। তো নেমে ওখান থেকে আসলাম, এসে হেঁটে সামনে গেলাম, সামনে যে দেখি সব বন্ধ হয়ে গেছে। আবার যখন ব্যাক করে আসতেছি তখন মনে হচ্ছে ঠিক ওদের বাসার বাম দিক দিয়ে ঢুকে সিঁড়ি ঘরে ডান দিকে পিছনের দিকে চলে যায়, ওই জায়গায় মনে হচ্ছে যে মানুষ গুজগুজ করতেছে কিছু, লাইক কয়েকজন মানুষ একসাথে বসে কথা বললে ই করলে যেরকম হয়। এবং আমি কিছুক্ষণ দাঁড়ায় থেকে চিন্তা করলাম যে আমি কি যাবো দেখতে, আসলেই কেউ আসে, বা আমি আমার মাথায় মাঝে মাঝে কাজ করতেছিলাম, আমাদের দুই তিনজন দুষ্ট বন্ধু আছে যে ওরা ওখানে বসে আছে ভয় দেখানোর জন্য। তা আমি এক পর্যায়ে সাহস করে না গেলাম আসল ভাই গেটে যে। তো যখন ডান পাশে বাম পাশে তো একটা ঘর ছিল ভাড়া দেওয়ার জন্য আর কি, ওগুলাতে ভাড়াটিয়া নেই। আমি যখন ঘরগুলো পার হচ্ছি তখন না আমার ভয় লাগলো, কারণ আমি দেখলাম জানলা দিয়ে দেখতেছি ঘরের ভিতরে পুরো ফাঁকা, কোনো মানুষ নেই, পুরো ফাঁকা। এবং সামনে যাচ্ছি গুজগুজ শব্দ শুনতেছি, ঠিক দুইটা তিনটা রুম পার হয়ে যখন পিছনে চলে আসলাম ওখানে গাছ ছিল কয়েকটা, ওখানে সে দেখি যে কেউ নাই, পুরোই ফাঁকা। এবং আমি জানতাম ওখানে দুইটা কবর আছে আমার ফ্রেন্ডের, মানে মানে দুটো ভাই ছিল ছোট, কবর ওখানেই দেওয়া হয়েছে।
ওকে, তো সেখানের সাথে হয়তো এটার কোনো একটা কানেকশন,
একটা কানেকশন আছে। এবং মানে আমি যখন ওই জায়গায় এসে জায়গাটা দেখলাম তখন আমার গায়ের উপর শিশির একটা মানে
অনুভূতি হলো,
অনুভূতি হয়ে গেল যে কিছু একটা মানে সামথিং ইজ রং। এবং ওই অনুভূতিটা আসলে ব্যাখ্যা করার মতো না আসলে,
ওকে
মানে কোনোভাবে আমি ব্যাক করে আসছি, মানে ওখান থেকে আস্তে 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 উঠে ওখানে চলে আসলাম। আমি কয়েকটা জিনিস ডিসকাস করতে চাচ্ছিলাম যে কমন কিছু জিনিস আসল ভাই, যে ভয় পাওয়ার ব্যাপারে যে ছাদ বাড়ি এগুলা কিন্তু মানে ইটস লাইক এ নর্মাল থিং। ছাদ মানেই মানে কিন্তু যে কোনো মানে পোড়স ভাত হওয়া লাগবে না, যে কোনো ছাদের মধ্যেই অনেক কিছু থাকে। রাতের বেলা মানুষ কিছু কিছু সময় আছে অ্যাভয়েড করতে হয় ছাদগুলো। এই ভূত এফএম থেকে ফেরার সময় আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি এরকম। একদিন যেমন গাড়ি দিয়ে ব্যাক করে আসছি, ঠিক নজরুল ইসলাম রোডের কাছ থেকে মনে হলো 20-25টা কুকুর গাড়ির পিছনে আসলো, এবং আমি একা ছিলাম গাড়িতে। এবং আমি যখন গাড়ির থেকে নামতেছি কুকুরগুলো সব সার্কেল করা গাড়িটাকে, আপনাদের ড্রাইভার ছিল তখন, সে বলতেছে যে আমি কি দাঁড়াবো আপনার কুকুর যদি ধরে। তাই আমি বলছি না আপনি যান, আমি খুব ভয় পাচ্ছিলাম। তারপর আমি বাসায় ঢুকছি, ও চলে গেছে, আমি গ্যারেজে যতক্ষণ দাঁড়াইছিলাম প্রত্যেকটা 10-15টা কুকুর ওখানে দাঁড়ায় ঘেউ ঘেউ করতেছে, কুকু করতেছে। মানে সিম্পলি আমি বাসায় এসে গোসল করে দোয়া পড়ছি এবং তারপর আমার জিনিসটা এরকম ই হয়েছে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং। এবং আমরা সরাসরি একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাব, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপে চলে যাই না, বিজ্ঞাপন বিরতির পরে নাকি অডিও ক্লিপ গুলো গেস্টদের পরে? আচ্ছা ওকে, তাহলে আমরা সবার লাস্টে অডিও ক্লিপ প্লে করবো। তো আমরা ছোটটা বিরতি নিচ্ছি, দেখি এই বিরতির মাঝখানে ছবি আপনাদের আপলোড করে দিতে পারি কিনা। এবং বাবু ভাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কামিং। এবং আমরা চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড জো ফুর্তি
এক্সক্লুসিভলি অন FusionBD.com।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ with Gramophone.
Welcome back. শুনছেন সবসময় ভিডিও ফুটের এফএম। আমরা ছবিটা আবার তুলেছি, আবার আপলোড করব ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা চলে যাব ঘটনায়, আমাদের অতিথির কাছে। আমাদের প্রথম অতিথি, আপনার নামটা একটু প্লিজ বলবেন। সেকেন্ড আওয়ারের প্রথম অতিথি, আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইসা মোহাম্মদ ওকিদ আজওয়ার, এসেছি মিরপুর এক থেকে। তো ঘটনাটা মিরপুর একেরই। তো ঘটনাটা আমি আমার দুলা ভাইয়ের কাছ থেকে শুনেছি, আমার নাম তানভীর। তো ঘটনাটা চলে যাচ্ছে রাসেল ভাই।
জি,
ঘটনা হচ্ছে ওনারা যে বাড়িটাতে উঠেছিল, তো ওই বাড়িতেই ঘটনাগুলো ঘটছে। ঘটনাগুলো হচ্ছে এরকম যে মানে রাতের দিকেই আর কি, আপনার বেশি রাত না, যেমন দশটা বা সাড়ে দশটা সাড়ে নটা এরকম দিকে, মানে রুমের মধ্যে দুই পাশ থেকে দুই প্রান থেকে কেউ আসা যাওয়া করতেছে এরকম বোঝা যায় আর কি। এবং মাঝে মাঝে ফিস 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 শব্দ শোনা যায়।
তো
কেউ যদি মানে ইয়া বলে কে বা এরকম কোন আওয়াজ করলে মানে ওই ফিস ফিসানি শব্দটা বন্ধ হয়ে যায়। তো এরপর খুব মানে পচা মাছের একটা গন্ধ পাওয়া যায়। তো এরকমই একদিনের ঘটনা, আমার ধুলাবাই রুমের মধ্যে শুয়েছিল, তো দেখতেছে রুমের মধ্যে কে জানি ফিস 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 করে কথা বলতেছে। তো ওদিন ছিল জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত, তো জানলা দিয়ে আলো আসতেছিল, রুমের লাইট অফ। তো আমার ধুলাভাই বলে কে কে বলে এরকম একটা আওয়াজ দেওয়ার পরে তো উনি দেখতেছে আর কি যে একটা অবয়ব। তো উনি যেটা গ্যাস করছে সেটা হচ্ছে যে একটা মেয়ের অবয়ব। তো মেয়েটা বাথরুমের দরজাটা খুললো, খুলে বাথরুমের যে ভেন্টিলেটরটা আছে উঠা দিয়ে বের হয়ে চলে গেল। তো এরকমই ঘটনাগুলো প্রায় প্রতিনিয়ত ঘটে। তো এর মধ্যে যেটা হয় সে যে আমার দুলো ভাইরা ওই বিল্ডিং এ থাকে, কিন্তু শিফট করে তিনতলায়। তো তিনতলাতে ও মানে এরকম ওয়ার ঘটনা ঘটে, যেটা মানে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে চার মাস আগের ঘটনা। আমার আব্বুর মানে একটা অপারেশনের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তো তিনি মানে রেস্ট করতেছিল, মানে ঘুমাচ্ছিল না আর কি, রেস্ট করতেছিল। তো জানলাটা খোলা ছিল বিছানা। তো হঠাৎ তার মনে হইল কে যেন তার গালে একটা হাত দিয়ে স্পর্শ করছে, এবং তিনি মানে তাকায় দেখে যে কেউ নাই। তো ইনি এটা শেয়ার করে, তো শেয়ার করার পরে বলে যে এরকম ঘটনা মানে প্রতিনিয়ত হয়, এর মধ্যে যেগুলো হয় সেগুলো হচ্ছে যে হঠাৎ আগরবাতি খুব গন্ধ পাওয়া যায়, তারপরে ফিসফিসানি শব্দ হয়, স্মেল পাওয়া যায় আতরের। তো এই হচ্ছে আমার ঘটনা। তো রাসেল ভাই, এটা মানে ওই এলাকাটাতে মানে কয়েকটা বিল্ডিং এ এরকম ঘটনাগুলো ঘটে। আজকে যেহেতু সময় খুব কম, আমি
সময় আপনার জন্য কম না, সময় আমাদের ফার্স্ট আওয়ারে কম ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি, আমাদের আরো একজন অতিথি আছেন আপনার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা।
ধন্যবাদ রাসেল ভাই, আমি সবুজ বলছিলাম, মিরপুর থেকে এসেছি, একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আছি। তো রাসেল ভাই, আমি শুরু করার আগে ছোট্ট একটু ঘটনা বলছি। সেটা হচ্ছে যে আমার সাথে আপনি যখন কনফার্ম করলেন আমাকে যে আমি আসবো কিনা, তো আমি আমার এক কলিগকে, আপনি বলেছিলেন ওয়ান গেস্ট অ্যালাউড, দ্যাটস ওয়াই আমি আমার এক কলিগকে আমি শেয়ার করলাম যে ভাই আমি যেতে চাচ্ছি, আপনি আমার সাথে যাবেন। তো উনি আমাকে কনফার্ম করেছে হ্যাঁ সবুজ ভাই আমি যাবো। কিন্তু আনলাকিলি প্রিভিয়াস নাইটের শেষ রাতের দিকে ওনার একটা পেইন হবে, পেটে পেইন হয়, এবং সেটাতে ডাক্তারের কাছে যাওয়ার পরে বলল ওনার আর কি মানে পেটে পাথর হয়েছে, সেটা পাঁচ বছর আগে অপারেশন করেছিল, এখন আবার সেটা নতুন করে দেখা দিয়েছে। আমি জানি না বা এখন রোহন ভাই কি অবস্থা, উনি আসার কথা ছিল। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা ঘটে 2013 সালের নভেম্বরের দিকে, অক্টোবর 15 আগস্ট আমার ছোট বোনের বিয়ে হওয়ার পরে বেসিক্যালি আমার বাবা মা আমাদেরকে রেখে আমাদের হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর ওখানে চলে যেতেন, আমরা তখন টাঙ্গাইলে থাকতাম। তো টাঙ্গাইলে আমি যে বাসাটাতে থাকি এটা বেশ বড় একটা স্পেস, আপনি হয়তো চিনবেন শহীদুজ্জামান সালিম যে আছে তার নানা বাড়ি এটা। তো ওই বাসাটাতে আমাদের বাসার পাশে থেকে পাশের যে বাসাগুলো আছে সেটা বেশ ডিস্টেন্স আছে বাসাগুলোর। সম আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার বড় ভাই তখন ঢাকাতে থাকতেন, আমি আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল শ্বশুরবাড়ি, এবং তাকে দেখার জন্য আমার বাবা মা যখন চলে গেলেন আমাকে রেখে গেলেন। আমি তখন বিবিএ ফিফথ সেমিস্টার স্টুডেন্ট, সেই দিনটি ছিল বৃহস্পতিবার, মানে বুধবার। আমি আগে থেকে আপনাদের প্রোগ্রামটার অনেক বড় ফ্যান। আমাদের হোম থিয়েটার সিস্টেম আমি ভোটে ফ্যানটা লাউডলি দিয়ে আমি রান্না করে গিয়েছিলাম সেটা গরম করে, এবং আমার কি ভাত রাইস কুকারে ভাত রান্না করতে দিয়ে আমি ভোটে ফ্যান শুনছি এবং অঙ্ক করছি। হোয়াট এভার, আমি রাত্রি 12:30 কি 1:15 সময় আমি ঘুমোতে যাই। যখন ঘুমোতে চলে গেলাম, সামহাউ রাত যখন 3 বাজে বা নেয়ার অফ 3 অর সাম লাইক দ্যাট, আমি রিয়েলাইজ করলাম আমার পেছনে, ঠিক আমার মানে ব্যাকসাইডে কোমর পর্যন্ত, ব্যাকসাইড থেকে কোমর পর্যন্ত ভারী হয়ে আসছে। তো আমি সামহাউ রিয়েলাইজ করার চেষ্টা করলাম, ইগনোর করার চেষ্টা করলাম যে হতে পারে, বাট সময়ের সাথে সাথে এই ভারীটা ক্রমশ ভারী হচ্ছে, আরো ভারী হচ্ছে। আর একটা কথা বলে রাখি রাসেল ভাই, সেটা হচ্ছে যে আমি মানে রুমের মধ্যে কোনো বাতি থাকলে বা আলো থাকলে আমি ঘুমোতে পারি, যেহেতু বাসায় একা ছিলাম আমি পাশের রুমে লাইটটা জ্বালিয়ে রাখি যাতে আমার রুমটাতে আলো না আসে। তো ওই মুহূর্তে যখন ওই অবস্থা হলো, আমি রিয়েলাইজ করলাম আমার ভারী হয়ে আসছে পিছনের দিকে, এবং চেষ্টা করলাম দেখার যে বাতি জ্বলছে কিনা। আমি আমার ফ্যান ছাড়া ছিল, আমি কাঁথা গায়ে ঘুমিয়েছিলাম, বাট একটা সময় যখন আমার ঘরে পেন্ডুলামের বাতি, পেন্ডুলামের ঘড়ির কাঁটাটা দুলছে, লাইটের আলো ওইরকম ভাবে আসছে, ঠিক ওই মুহূর্তে আমার পিঠে 5 আঙ্গুলের একটা আঁচড় আসলো, এবং সেটা খুবই মানে অদ্ভুত লাগলো আমার কাছে যে এটা ওরকম হওয়ার কথা না। যাই হোক, ওইরকম হওয়ার পর আমি ইগনোর করার চেষ্টা করলাম, হয়তো সম্ভব আমার কাঁথার কোন টাচ লেগেছে, আমি এটা অনুভব করছি, বাট সত্যি যে ঘটনাটা ওইরকম হয়েছে এবং ভারীটা ক্রমশ আরো ভারী হতে লাগলো, অন্ধকারটা আরো অন্ধকার মানে অন্ধকার লাগছে। তো আমি অন্য কিছু আবার যে আমি পিছন দিকে ঘুরে দেখব যে কি আছে, আমি চিন্তা করছি যে আমার বাসায় কেউ নেই, এক যদি সামথিং অড কিছু দেখি, আমার যদি কিছু হয়ে যায়, দ্যাটস হোয়াই আমি ওই সময় পিছনের দিকে ব্যাক করি না। দেন ঠিক তার কিছুক্ষণ পরেই আবার খুব আলতো করে 5 আঙ্গুলের যে আঁচড়টা সেটা পিঠ থেকে আমার ঘাড় থেকে একদম কোমর পর্যন্ত চলে আসে, এবং তখন আমি মানে যতগুলো সুরা জানি সবগুলো পড়া শুরু করলাম, ইভেন শেষ হয়ে যাচ্ছে আবার রিভাইজ করছি। কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার যে ভারী হয়ে যাওয়া, আপনি রিয়েলাইজ করবেন যখন পিছন দিয়ে যদি কেউ যায় আপনার বুঝবে যে কেউ একজন গিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি আমার পিছনে কেউ একজন আছে। আমি একবার সাহস করছি যে আমি তাকাবো, আবার সাহস করছি না যদি কিছু হয়ে যায়। থার্ড টাইম যখন আমি সুরা পড়ছি, কিছুক্ষণ হালকা হলো শরীরটা, আবার যখন হালকা হওয়াতে আমি একটু রিল্যাক্স হলাম, বাট থার্ড টাইম যেটা হলো একই রকম ভাবে আঁচড়টা টান দিয়ে শেষ হয়ে গেল, এবং ইভেন আমার শরীরটা হালকা হয়ে গেল। হালকা হয়ে যাওয়ার পরে আমি একে তো প্রচুর ভয় পেয়েছি, বাসায় আমি একা, আমি কাউকে মানে বলতেও পারবো না, ডাকতেও পারছি না, এবং পিছনের দিকে তাকিয়ে যদি কিছু দেখি ওই ইয়ে করতে পারি না। সামহাউ আমি ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার পরে সকালের দিকে যখন আমার মানে আমি যেই দিকে মুখ করে শুয়েছিলাম ঠিক তার অপোজিটেই ছিল আমাদের ইলেকট্রিসিটি যত সমস্ত সুইচগুলো ছিল, মশারি টাঙানো ছিল। আমি যখন ডানকাতে শুয়েছিলাম, তো যখন আমি উঠলাম তখন ভাবলাম যদি এখনো ওই জিনিসটা থেকে থাকে, তবে মাইন্ডেড আমি ওই সময়টাতেও ওই আমার আমি যে হালকা হয়ে গেছি এটা রিয়েলাইজ করেছি, আবার এটাও ভাবছি যদি কিছু থেকে থাকে তাহলে প্রবলেম হতে পারে। দেন মশাই টাঙানো ছিল, আমি লুকস লাইক এ জাম্প, এক জাম্প দিয়ে আমি লাইটটা জ্বালালাম, দেখলাম যে পিছনে কিছুই নেই, এবং আর ওই রকম কিছু না হওয়ার কারণে আমি মানে জিনিসটা আমি শেয়ার করিনি কারোর সাথে, জাস্ট আমার ফ্রেন্ড জয়ের সাথে শেয়ার করি, এবং ওকে বলে আমার বাসায় এরকম হয়েছে, ওর সাথে শেয়ার করার পরে আমার বাসায় এসে থাকে। এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। এবং আমাদের কাছে বেশ কিছু মেসেজ আসছে ফেসবুকে, সেই সাথে আমাদের কমেন্টও করছেন ছবির নিচে, যে ছবিটা আমরা দ্বিতীয়বারের মতো পোস্ট করে সফল হয়েছি। এবং আমি দেখতে পাচ্ছি যে HM তৌকির আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং তিনি খুলনা থেকে শুনছেন। সাদি সাহাব আমাদের সঙ্গে আছেন এবং তার কাছে ভয় লাগছে তিনি জানিয়েছেন। তোফায়েল মজুমদার আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে আমাদের ফুর্তির আশেপাশেই তিনি আছেন। MD শরীফুল বাঁধন আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইরাম এবং তিনি বলছেন যে বাবু ভাই কোনটা। ওকে বাবু ভাই, এখানে ছবিতে যেটা সে চশমা পরে তো অনেকেই আছেন। আচ্ছা, বলি যে ডান দিক থেকে তিন নম্বর। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফারজানা আফরিন, এবং তিনি বলছেন যে স্টোরিগুলো অনেক হরিবল, বেস্ট অফ লাক। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জায়ান চৌধুরী, ভূত এফএম, আমাদের যে ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই পেজ থেকে আমরা পড়ছি। জায়ান চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইয়ামিন আলম, এবং আমাদের সঙ্গে আছেন তন্ময় রং, এবং তিনি বলছেন যে জমজমাট লাগছে ভাইয়া। আমাদের সঙ্গে মেহেদি আছেন, এবং ফার্স্ট ইমেলটা সত্যি অনেক জোস ছিল, লিখেছেন এমডি রাশেদ হোসেন, লিখেছেন আরো আমাদের সাথে আছেন তিনি, এবং তিনি বলেছেন যে আগের ঘটনাগুলোর অনেক প্রশংসা করেছেন এখনকার ঘটনার তুলনায়। আমাদের সঙ্গে আছেন সুমন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জায়ান চৌধুরী, এছাড়াও আমাদের আগের ঘটনা ভালো ছিল, এটা আমরা ভূত এফএমের সেকেন্ড এপিসোড বা থার্ড এপিসোড থেকে শুনি। এই কথাটা খুবই আমাদের সাথে পরিচিত একটা মানে মতামত আর কি। মাহমুদ অ্যাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি শুভ মন্ডল, এবং অনেক স্টোরি আছে তাই তিনি লিখেছেন, শেয়ার করবেন তো ডেফিনেটলি। আপনি পাঠিয়ে দিন ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও 40.fm এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা। অবশ্যই অবশ্যই সেই ঘটনা আমরা প্রচার করব যদি সিলেক্টেড হয়, এবং আপনি যদি আসতে চান তাহলে আপনাকে আমরা কল করব। আমি খুবই খুশি যে আমাদের মাঝখানে আমরা বলছিলাম যে অনেকেই ভূত এফএম এ আসতে আগ্রহী কিনা জানাবেন আমাদেরকে, এবং আপনারা অনেকে আমাদের তারপরে ইমেল পাঠিয়েছেন এবং অনেকে আসতে আগ্রহী হয়েছেন এবং এখানে সে ঘটনা শেয়ার করতে চান। আজকেও আমাদের অনেক অতিথি আলহামদুলিল্লাহ, এবং আশা করছি যে এভাবে আমরা সবাই একসঙ্গে বহুদূর পর্যন্ত যাব। অন্তহীন রাফি আমাদের সঙ্গে আছেন, নীলফামারী থেকে শুনছেন তিনি, বগুড়া থেকে শুনছেন সেলিম আহমেদ, অ্যাপ দিয়ে আজকে অনেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বাপ্পি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রুবেল হাসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের, এছাড়াও এমডি আরিফ আমাদের সঙ্গে আছেন, ওয়ালিদ হাসান সবুজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন গোলাম হুসাইন, এমডি আরবিন, কিশোর শর্মা আছেন, অরণ্য ইসলাম সাহাব আমাদের সঙ্গে আছেন, রাউফ ইসলাম আছেন, এমডি করিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এবং তিনি ওমান থেকে শুনছেন, অ্যাপের ছবি যে অ্যাপ দিয়ে তিনি শুনছেন এবং ভূত এফএমের পেজ খোলা সেরকম একটা ছবি তিনি পোস্ট করেছেন কম্পিউটারে পাশে রেখে, এবং এই ছবিটা আমরা রেখে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এইভাবে আমাদেরকে ভালোবাসার জন্য, এবং ওমান থেকে আমাদেরকে যে শুনছেন এর জন্য আপনাকে আরও অনেক অনেক ধন্যবাদ। আমি জানি যে বাংলাদেশের বাইরে অনেকে এবং বাংলাদেশের বাইরে অনেকে আমাদেরকে শোনেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, এবং তিনিও একজন শুনছেন আমাদের সঙ্গে, এবং তিনি স্পিকারে শুনছেন সেটা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, আমরা সেটাদের কাছে পরে আসবো। আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি যার সাথে আমরা একটু কথা বলতে চাই, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আমি হাসান নাসির বলছি।
জি
তো রাসেল ভাই,
জি
আমি আমার ঘটনা যাওয়ার আগে আমি একটু কথা বলবো।
আমরা ঘটনায় যাবো, সরাসরি
ঘটনায় যাচ্ছি। অনেক ভক্ত আমাকে মেসেজ করছেন।
না, আমি ঘটনায় শুনতে চাই,
সরাসরি ঘটনায় যাচ্ছি সময় স্বল্পতার কারণে।
সময় স্বল্পতা না, আমরা ঘটনায় যাবো।
আমরা ঘটনায় যাচ্ছি। আমি তখন ক্লাস ফাইভে পড়ি। আমার জীবনে অনেক বাস্তব ঘটনা রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম ঘটনা। সেই ফাইভে পড়ার সময় এমন একটি ঘটনা ঘটেছে যে আমার জীবনে সারা জীবনে এটা মনে থাকবে। সেদিন আমার বাড়ির পাশেই ছিল আমার এক ফুফাতো ভাই নুরুল, তার চাচাতো ভাই ছিল আক্তার। আমাদের এলাকায় এমন একটা অবস্থা ছিল যে সেখানে আপনার বিশাল একটা দুর্বিষহ অভাবের তাড়না স্পর্শ ছিল সেখানে। তো সে কারণে আমাদের গ্রামের সবাই যতটুকু তাদের বাড়ির ছাড়া যতটুকু জমি জমা ছিল ততটুকু তারা বালোত্তোলন করে তাদের মানে ভরণ পোষণ বা পরিবার খরচ চালাত। তো ঠিক সেভাবে আমার পিতা একজন মাদ্রাসা শিক্ষক, যদিও উনি এ ব্যাপারে একমত ছিলেন না, কিন্তু আমার আম্মার বোকামির পরামর্শের কারণে আমার আব্বাও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তো আমরাও সেই প্রেক্ষাপটে সবার সাথে তাল মিলিয়ে আমরাও মাটি উত্তোলন শুরু করি এবং বিক্রি করি। দিনের বেলা স্কুল থাকার কারণে আমরা দিনে কাজ করতে পারিনি, তো সন্ধ্যার পরে বেসিক্যালি সন্ধ্যার পরে আমরা কাজ শুরু করি, মাটি উত্তোলন করি, এগুলো সকালে বিক্রি হয়। তো একদিন আমরা রাতে কাজ করতেছি, তখন কাজ করতে করতে কখন যে রাত 12টা বেজে গেছে আমরা বুঝতে পারিনি। হঠাৎ আমাদের কানে একটা বিকট শব্দ এলো। তো বিকট শব্দ আসার পরে আমরা ভয় পেয়ে গেলাম, আমরা সেই পুকুর থেকে অর্থাৎ গর্ত থেকে আমরা উপরে উঠে এলাম। উপরে উঠে দেখি যে চারপাশে দড়াদড়ি, খুব হাওমাও কান্নাকাটি, অনেক চিৎকার, এত চিৎকার যে মানে একেবারে থমথম বিরাজ করছে এলাকায়। তো যাই হোক, আমরা সবার সাথেই দৌড়িয়ে আমাদের বাসা থেকে 50 গজ দক্ষিণে নুরুলদের বাসা, ঠিক সেখান থেকে আওয়াজটা আসছিল। তো আমরা সেদিকে গেলাম, গিয়ে দেখি যে তাদের বাসার যে একটা শ্যামলা গাছ ছিল সেই গাছটি ওই পুকুরে ধসে পড়ে, এবং তারাও সেখানে ওই পুকুর থেকে আমাদের মতো রাতের বালোত্তোলন করছিল। তো এবং নুরুলের মা মানে আমাদের নুরের ফুবু বলতেছিল যে তার ছোট ছেলে বাবু সেখানে ছিল, সে ওখানে পড়ে মানে চাপা পড়ে গেছে। তো এই কারণে সবাই আরো আরো মানে আরো মানে ই হচ্ছে, মানে তাড়াহড়া করছে বিয়ে করার জন্য। তো আমরা সবাই কোদাল নিয়ে মাটি কাটা শুরু করে দিলাম। ঠিক সেই মুহূর্তে কাটতে কাটতে মাটি কাটতে কাটতে ওই বের হলো বাবুর লাশ, আমরা দেখতে পেলাম। তারপর কান্নাকাটি, কান্নার হাজারি শুরু হয়ে গেল। তো এক পর্যায়ে রাতের সকালবেলা জানাজা হলো। সকালে জানাজা শেষে সারাদিন আমরা মোটামুটি এইভাবেই কাটালাম। তো সারাদিন শেষে সন্ধ্যার সময় আমাদের এমন অবস্থা গেল যে
ঘটনাটা
সন্ধ্যার সময় কি হলো যে আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাতেই চোখ ফুলানটি খেলি। তো এরকম প্রত্যেক দিনই মোটামুটি গ্রামের 10-12 জন ছেলে মেয়ে মিলে আমরা খেলি। তো সেদিন আর আমরা খেললাম না, কিন্তু রাত সন্ধ্যা পার হয়ে যখন রাত 9-10 হলো, তখন হঠাৎ করে নুরুল আক্তার এসে ডাকছে। তো ডাকতেছে যে হাসান কোথায়? আমি দরজা খুলে দেখি যে তারা। বললাম যে এত এখন কেন, আজকে তো খেলবো না, আমি খুব ভয় করছে। ঠিক সেই সময় বলতেছে যে আসো আমরা খেলবো। আমি বললাম যে ছোট নিফন লিটন তারা কোথায়? তখন সে বলল যে তারা খায়ের আড়াতে আছে, তুমি ওখানে চলে আসো। তো আমি ঠিক আছে, সে এই কথা বলে চলে গেল, আমি ওখানে চলে গেলাম। তো আমরা আগে থেকে শুনে আসছি যে খায়ের আড়া এখানে নাকি রাতের বেলা না হাতি টাতি বের হয়, ভূত বের হয়। কিন্তু তারপরও যেহেতু আমরা 10-12 জন, ভয় হবে না, আমি সাহস করে চলে গেলাম। তো কিন্তু যাচ্ছি তাদেরকে ডাকছি, এই নুরুল, এই নুরুল, এই আক্তার, দাঁড়া আমাকে সাথে নিয়ে যা, আমাকে সাথে নিয়ে যা। কিন্তু তারা আমার আগে আগে চলতে লাগলো এবং চলে গেল, আমিও তাদের পিছনে পিছনে গেলাম। কিন্তু যাওয়ার পরে দেখি যে মানে তারা কোথায় যেন হারিয়ে গেল, মিলিয়ে গেল। আমি আর ভাবতে লাগলাম যে কোথায় গেল তারা। হঠাৎ করে আবার এদিকে লিটন, ছুটন, নিপন,
মূল ঘটনায় আসি আমরা, প্লিজ।
হ্যাঁ, ঠিক সেই সেই সময় আমি এক প্রকার আমার হাত পা ঠোঁট কাঁপতে লাগলো, আমি এক প্রকার অজ্ঞান অবস্থা। এই দিক থেকে মানে কেমন জানি ছমছম আওয়াজ হচ্ছে, ঝির মানে এরকম বাতাস বইছে, আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা ঝোড়ো ঝড় বইছে। কিন্তু ঠিক আমি আর ঠিক মানে ওখানে টিকে থাকতে পারছি না। তারপরে এখন কি করব, সাত পাঁচ না ভেবে আমি পিছনে ফিরে একটা দৌড়ে বাসায় চলে এলাম। তো বাসায় চলে এসে আব্বা বলে এক চিৎকারে অজ্ঞান হয়ে পড়ে গেলাম।
থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন রেডিও ফুর্তি রেডিও ফ্যাম এন্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেডিও ফ্যাম, আমরা সরাসরি চলছে ভূত এফএম। এটা অনেক লম্বা স্টোরিতে যাচ্ছি এবং আশা করছি আপনারা পুরো সময় ধৈর্য নিয়ে সেটা শুনবেন। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। ওয়েল, ইজ মাই অ্যাপোলজি, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু শেয়ার এনি অফ মাই পার্সোনাল ইনফরমেশন, বিকজ আমি আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি সেখানে আমি আমার অনেক এক্সপিরিয়েন্স বলেন অর আমি অনেক কিছু করেছি যেটা ইট ওয়াজ ভেরি রিলেটেড উইথ দ্য এক্সপিরিয়েন্স আই ফেসড অর এটা আমার লাইফের অনেক বড় একটা ঘটনা যেটার মধ্যে অনেক ইনফরমেশন আছে যেটা আমি চাচ্ছি না অনেক মানুষ অনেকেই জানুক যারা আমাকে খুব কাছে থেকে জানে না সো এটার জন্য আমি আমার আইডেন্টিটি হাইড করলাম আই এম ভেরি সরি ফর দ্যাট ওয়েল এবার আমি আমার স্টোরিতে মুভ অন করি ইট ওয়াজ 2005 আমরা মালিবাগে মুভ করি আর সেটা মার্চে শীত চলে যাচ্ছে গরম চলে আসছে এরকম একটা সময় আমাদের ফ্যামিলি মেম্বার খুব ছিল না জাস্ট আমি আমার মা আর আমার বাবা এই তিনজনই ফ্যামিলি মেম্বার তো আমরা যে বাসাটাতে মুভ করি ওই বাসাটা হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোর একটা বাসা গ্রাউন্ড ফ্লোর বাসা হওয়াতেও বাসাটা ভেরি ওয়েল ভেন্টিলেটেড ছিল অ্যান্ড লাইটিং এর ব্যবস্থা অনেক ভালো ছিল ন্যাচারাল লাইট খুব ভালো মতো আসত It never showed যেটা it could be a haunted house. এটা haunted house এর পিকচারটা কখনোই শো করে না এমন একটা বাসা ছিল সো আমরা বাসাটাতে মুভ করি বাসাটা একটু ডিসক্রাইব করি লোকেশনটা বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট লোকেশনটা জানা কারণ এটা কিছুটা রিলেট উইথ মাই এক্সপিরিয়েন্স সো বাসার লোকেশনটা ছিল কমপ্লিটলি এজ অফ দ্য মালিবাগ ডিটি রোড অ্যান্ড মালিবাগ বাজার রোড একটা সাইড থেকে হচ্ছে মালিবাগ বাজার রোড শেষ হয়ে যাচ্ছে আর আরেকটা সাইডে ছিল বাসার কমপ্লিটলি মালিবাগ ডিআইটি রোডের স্টার্টিং তো বাসাটা ছিল একদম দুইটা রোডের মাঝখানে সো এখান থেকে হচ্ছে এমন একটা বাউন্ডারি যে বাউন্ডারি দিয়ে অন্য কোনো ওয়ে নাই বের হওয়ার সো কমপ্লিটলি একটা কর্নারে একটা এজে এরকম একটা জায়গাতে ছিল বাসাটার পাশে একটা গ্রাউন্ড ফ্লোর বাসা ছিল অ্যান্ড আরেকটা সাইডে ছিল একটা হিউজ গার্মেন্টস আই থিঙ্ক প্রবলি সাম পিপল ক্যান অলরেডি ডিটেক্ট দ্য লোকেশন সেটা কোথায় হতে পারে তো ওইখান থেকে যাওয়া আসা করার একটাই ওয়ে ছিল ওই বাসা থেকে বের হওয়ার আর ওই ওয়েটা ছিল হচ্ছে মালিবাগ শাহী মসজিদের ওইখান থেকে বের হওয়ার যে জায়গাটা সেটি সো কমপ্লিটলি এজ অফ দ্য মালিবাগ এমন একটা প্লেসে ছিল বাসাটা তো এবার আমি আমাদের বাসাটার ইনসাইট একটু ডিসক্রাইব করি বাসাটা ছিল দুইটা ইউনিটের আর আরেকটা ইউনিট ছিল বাড়িওয়ালাদের বাড়িওয়ালাদের এন্ট্রেন্স ছিল ডিফারেন্ট সাইডে একই রাস্তা দিয়ে যেতে হয় বাট আমাদের ব্যাক সাইডটাতে ছিল হচ্ছে ভাড়াটিয়াদের জন্য সেটা হচ্ছে বাড়িওয়ালাদের মেইন গেটটা ক্রস করে এন্ট্রেন্সটা ক্রস করে দেন আমাদের একদম চিপা গলি দিয়ে শেষ মাথায় যে ভাড়াটিয়াদের যাওয়া আসার ওয়েটা ছিল তো এরকম একটা বাসা ছিল দুইটা ইউনিটের বাসা খুবই চিমচাম বাসা কোনো সমস্যা নাই খুবই নাইস অ্যান্ড ভেরি ওয়ার্ম বাসাটা তো আমাদের যে পাশে নেইবার ছিল তাদের এক নাম আমি না বলি তো তারাও ছিল খুবই স্মল একটা ফ্যামিলি জাস্ট ভাই বোন মা বাবা এই কয়জনই তো সেটাও মানে বেশ ভালোই ছোট পরিবারের জন্য আমরা অনেক হ্যাপি ছিলাম বাসাটাতে সো হোয়াট হ্যাপেন আমরা বাসাটাতে মুভ করার জাস্ট ওয়ান উইকের মধ্যে ঘটনা শুরু হয় তো ঘটনাটা শুরু হয় আমাকে দিয়ে আমি রাত্রিবেলা ওরকম বসে গান শুনছিলাম আফটার মাই স্টাডি আমি গান শুনছি হঠাৎ করে আমি জানলা দিয়ে আমাদের জানলার গ্লাসটা একটু বর্ণনা দিই ওই কিছু গ্লাস আছে যে গ্লাসটা জাস্ট ওনলি ব্লার করা থাকে কাচেরই গ্লাস ওখানটা ওটা কমপ্লিটলি ব্লার করা থাকে জাস্ট ওইখান থেকে কেউ মানুষ অথবা কেউ কোনো কিছুর যদি ছায়া থাকে দেন ইউ ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে এটা একটা মানুষের ছায়া এটা একটা গাছের ছায়া বাট ইউ জাস্ট ক্যান নট সি আপনি এটা দেখতে পারবেন না যে এটা কোন মানুষটা যাওয়া আসা করছে আর লাইট ওইখান থেকে ভালোই আসে তো লাইট পোস্টের আলো থেকে লাইট আসছে আমি বসে গান শুনছি হঠাৎ করে আমি আমার জানলার সামনে একটা গলি ছিল ছোট, ওই গলির মধ্যে একটা ঝপঝপ করে শব্দ শুনলাম যে কি জানি একটা ঝপঝপ করে যাচ্ছে। তা আমি তাকানোর পরে নোটিস করলাম যে একটা মনে হচ্ছে একটা হিউজ সাইজের হিউম্যান ফিগার, বাট উপরের সাইডটা, মাথার উপরের সাইডটা কমপ্লিটলি একদম খেজুর গাছ বলেন আর নারিকেল ছোট গাছ বলেন ওরকম নারিকেল গাছের মতো পাতার মতো, খেজুর গাছের পাতার মতো এরকম মানে ছড়ানো। এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগে, এই জিনিসটা না পাস করলো আর সাথে সাথে সাউন্ড হচ্ছিল ঝপঝপ। এই জিনিসটা যে পাস করছে ইন দ্য মোমেন্ট, ঠিক সেই মোমেন্টে আমার কম্পিউটারের যে প্লাগটা ছিল সেটা হচ্ছে স্পার্ক করা শুরু করে, স্পার্ক করতে করতে ওটা পাস করে না, আমার কম্পিউটার প্লাগটা ব্লাস্ট হয়ে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যায়। তো আমি জিনিসটা দিয়ে খুব অবাক হয়ে গেলাম যে এটা কেন হলো। তো দ্যাট টাইম আমি আদার্স অনেক লিসেনার্সদের মতো জিন ভূতে কখনো বিশ্বাসও করতাম না, এই হন্টেড জিনিস আমার বিশ্বাস ছিল না, বিলিভ করতাম না, দেখার অনেক ইচ্ছা ছিল। সো আমি এটা একবারের জন্য চিন্তা করি নাই যে এটা কোনো হন্টেড কিছু হতে পারে, আমি এটা জাস্ট কমপ্লিটলি থিঙ্ক করি মেবি এটা কোনো চোর হতে পারে, বিকজ এখানে চোর ডাকাতরণে যাওয়া আসা করে। তো এটাই আমি ধরে নিই। তো এটাকে আমি খুব বেশি একটা কিছু মনে করি নাই যে জিনিসটা পাস করলো সাথে আমার কম্পিউটারের প্লাগটা এভাবে ব্লাস্ট করলো, তো এটা আমার কাছে খুব রেগুলার নর্মাল ছিল। পরে আমি শুয়ে পড়ি আর আমি আমার মাকে পরদিন সকালবেলা জানাই যে দের ইজ সামথিং হ্যাপেন, কালকে রাত্রে এরকম একটা কে জানি এরকম হাঁটাহাঁটি করছে আমাদের বাসার জানার সামনে দিয়ে। তো আমার মাম সাইড যে মেবি এটা চোর হবে, বিকজ উই জাস্ট কেম আর ওরা একটু দেখতে চাচ্ছে যে আমাদের কাছে কিছু আছে নাকি, নেক্সট টাইম থেকে তুমি তোমার রুম লক করবা না, বিকজ মালি বাবা অনেক চোরের জায়গা। সো অ্যাজ শি সাইড আমি রুম লক করতাম না, আমি আমার রুমের দরজা খুলে ঘুমায় পড়তাম। বাট এভরি মর্নিং শি ইউজ টু কাম ব্যাক ইন মাই রুম আর আমাকে একটা জিনিস নিয়ে ইচ্ছে চিলাচিলি করত, আই মিন আমার মাম খালি আমাকে বলতো তোমার রুমের দরজা লক করে কেন ঘুমাও তুমি। দেন আমি এই জিনিসটা কখনোই আনতে পারিনি আমার মাথায় দ্যাট টাইমে যে আমি রুমের তো দরজা লক করি না, দরজা লক হয়ে যায় কিভাবে। সো সামটাইমস আই থট আমি আমাকে নিজেকে রেশনালাইজ করি, আমাকে রিজন দিতে থাকি লজিক্যালি যে মেবি আমি ঘুমের মধ্যে ওয়াশরুমে গিয়েছি, আমার জাস্ট এটা মনে নেই, এটার জন্য আমি রুমটা লক করে ঘুমায় পড়ছি। সো এভাবে করে বেশ কিছুদিন যায়, এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের নেইবারের মেয়েটার সাথে। তখন মেয়েটা ক্লাস ফাইভে পড়ত, সো ওর মা বাইরে ছিল জব করছিল, ওর বাবাও ছিল না বাসায়, ওর ভাইও চলে গেছে কোচিং এ। তো ও হঠাৎ করে দেখে স্কুল থেকে আসছে ওদের ঘরে একটা বিশাল বড় বিড়াল, উইচ ইজ যেটা কোন রেগুলার মানে ক্যাটের সাইজে হয় না, একটা বিশাল বড় একটা বিড়াল আসছে ওর দিকে ভাবে ম্যাও করে চিৎকার করে গড়গড় করে তাকাচ্ছে। ও এতখানি ভয় পায় যে ও কোনো মতে চাবি টাবি দিয়ে বাসার খুলে বাসার লক টক না করে দিয়ে ও দৌড় দিয়ে চলে যায় বাসা থেকে বের হয়ে, ইভেন দো আমাদেরকেও ও কখনো নক করেনি দ্যাট টাইমে। ও চলে যায়, চলে যায় একটা ওষুধের ফার্মাসির কাছে যায়, ওখানে ফার্মাসিতে একটা আঙ্কেল ছিল, তাকে বলে তার মার সাথে কথা বলতে চায়। তখন মোবাইল এত ইজি ছিল না, সো ওর মার কাছে মোবাইল ছিল, ওর কাছে মোবাইল ছিল না। তো ওইখানে লোকটার ফোন থেকে কল করে মাকে, মাকে ফোন করে বলে যে আমি অনেক ভয় পেয়েছি তুমি বাসে আসো। ওর মাম অফিস থেকে ছুটি নিয়ে চলে আসে, চলে আসার পরে দেখে ওর প্রচন্ড জ্বর, ওর প্রচন্ড শরীর খারাপ। দেন ওর একটা হুজুরের কাছে যায়, হুজুর পরে ঝাড়ফু করে, দেন শি ওয়াজ ফাইন, শি ওয়াজ ফাইন। বাট এখন নতুন কাহিনী শুরু হলো, সেটা হচ্ছে এভরি নাইট আমরা ছাদের উপরে ডিটেক্ট করতাম সামবডি ইজ ওয়াকিং, ওইখানে কেউ একজন মনে হতো কি একটা খুব শক্ত টাইপের জুতা পরে হাঁটাহাঁটি করতেছে। এটা আমরা দুইটা ফ্যামিলি শুনতাম, আমি আমার মাও শুনতাম, এমনকি ওদের পুরো হোল ফ্যামিলিও শুনত এই জিনিসটা যে এরকম হাঁটাহাঁটি করে। বাট সবচেয়ে উইয়ার্ড থিং সেটা হচ্ছে আমাদের বাবারা কোন কিছু মানে নোটিস করতে পারত না, খালি আমরা বাচ্চারা আর মারাই খালি নোটিস করতাম যে এই জিনিসগুলো হচ্ছে। দেন আমরা এই জিনিসটা শেয়ার করি দাদারের সাথে যে এরকম কি আপনারা কি শব্দ পান যে ছাদে কেউ হাঁটে, তখন বলে হ্যাঁ আমরা শব্দ পাই যে ছাদে কেউ হাঁটে।
তো আমার মা আর আন্টি মনে করে যে মেবি এটাতে কোনো মালিবাগের ছেলেরা আসে, এসে ছাদের মধ্যে মেবি ড্রাগস নেয়, এটার জন্য এরকম হাঁটাহাঁটি করে, এসবেরই শব্দ। দারমানকে দিয়ে চেয়ে যে সময় জিজ্ঞেস করে, দারমান বলে না ছাদে তো কোনো মানুষ আসে না, ছাদে তো কেউ হাঁটাহাঁটি করে না। তখন আমাদের মা আর আমার ওই আন্টির মধ্যে খটকা লাগে যে তাহলে মানে ছাদের মধ্যে মানুষ আসে না, তাহলে হাঁটাহাঁটি করে কে, আমরা তো শব্দ পাই। আর দারোয়ান এই জিনিসটা কমপ্লিটলি বলে দেয় যে দেখেন যেটাই হোক আপনারা কিন্তু ছাদে কখনো যাবেন না, আমরা ছাদ কখনো খুলি না, আমরা ছাদে কাউকে অ্যালাউ করি না। এটা দারোয়ান বলে দিছে আর আমরাও চিন্তা করে যে হ্যাঁ পরে ছাদে যাবো, যে দেখবো কেউ ড্রাগস নিতেছে, তারপরে উল্টা আমাদের গলা কেটে রেখে দিবে। আচ্ছা গেল সেই ঘটনা, এই ঘটনা যেতে না যেতে ওয়ান মান্থ যায় না, ওই বাসাতে উঠার পরে ঠিক আমাদের বাসার সামনে একটা মার্ডার হয়। আমার মা আমাকে, আমি ছিলাম না মার্ডার স্পটে, আমি সেদিন ছিলাম আমার নানার বাসায়। আমার মা বাসায় ঢুকে, ঢুকার আগে যে সময় আসে বাসার কাছে, তখন দেখে মার্ডার হওয়ার লাশটা পড়ে আছে আর ওখানে কতগুলো পুলিশ। পরে আমাদের আন্টি দরজা খুলে, নেভার আন্টি আর দারোয়ান দরজা খুলতে ছিল না, নেভার আন্টি দরজা খুলে আম্মুকে ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে জানা যায় যে এখানে একটা মার্ডার হয়েছে। তারপর থেকে আম্মু আর আন্টি বাসা খুঁজতে থাকে যে না এই বাসা আর থাকা যাবে না, এখানে মার্ডার হয়েছে এই বাসা। দে নেভার থট অফ এনি হন্টেড থিং, ওরা চিন্তা করে এখানে মার্ডার হয়েছে, এখানে আরো অকারেন্স করতে পারে, আমাদের বাচ্চা মেয়ে আছে, এদের সাথে কিছু একটা ঘটলে সমস্যা, এটার জন্য ওরা বাসা খুঁজে শুরু করে দেয়। দেন একটা বাসার সাথে ওদের কথা হয়, আমার মা আর আন্টির কথা হয়, ওরা আমার মা আর আন্টি দুজন দুটা ফ্ল্যাট নিবে বাসাতে। আর বাসাটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, টু মান্থসের মধ্যে কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাবে। দেন আমরা অলরেডি অ্যাডভান্সও পে করে দিয়ে আসছে যে আমরা দুই মাস পরে এই বাসায় উঠে যাবো। সো আমরা ওই বাসাটা ডিসাইড করেছি আমরা ওনলি টু মান্থসের জন্য আসি। টু মান্থসের জন্য আছি এটা ডিসাইড করতে না করতে হোয়াট হ্যাপেন, টু মান্থস যাওয়ার মধ্যে শুরু হয় বিভিন্ন ধরনের ছোটখাটো অত্যাচার ভূতের। লাইক মিডল অব দ্য নাইট কে এসে জানি দুইটা করে কলিং বেল টিপে, দুইটা করে বেল দিয়ে চলে যায়, বেল দিয়ে চলে যায়, এরকম যন্ত্রণা শুরু হয়। তারপর আমি একদিন হঠাৎ ড্রিমে দেখি যে আমাকে এরকম একটা মেয়ে এসে বলছে যে তুমি এখান থেকে চলে যাও। তো আমি বলছি যে কেন যাব, কোথায় যাব, তুমি কে? দেন শি ওয়াজ সেইং যে আমি এখানেই থাকি। দেন আই ওয়াজ অ্যাস্কিং তুমি এখানেই থাকো, তা এখানে তো আমি থাকি। দেন শি ওয়াজ সেইং যে তোমার যে বেড, এই বেডটার নিচে আমার কবর। আই ওয়াজ সো ফ্রিকিং স্কেয়ার্ড, আমার বেডের নিচে মেট্রোর কবর মানে? দেন শি সেইড যে এটাটা অনেক বড় বাগান ছিল, আম বাগান ছিল, আমাকে এখানে মেরে দাফন করে দিয়ে চলে গেছে, তোমার বেডের নিচে আমার কবর, ওরা তোমাদেরকে যেতে দিবে না, ওরা তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা এখান থেকে চলে যাও। দেন আই ওয়াজ অ্যাস্কিং ওরা কে, ওরা কে? দেন শি জাস্ট স্ক্রিমড অ্যান্ড শি জাস্ট গট ভ্যানিশড। আমি ঘুমের থেকে উঠে যাই, ইট ওয়াজ সো উইয়ার্ড ফর মি। দেন আমি আমার মার সাথে যে ব্যাপারটা শেয়ার করি যে মা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তো আমার মা এই স্বপ্নটা দেখার পরে তখন বলে যে যদি এ বাসার কবর থাকে তাহলে এই বাসা আসলে সমস্যা আছে, যখন স্বপ্ন এ ধরনের দেখেছ তাহলে তুমি রুমটা চেঞ্জ করে ফেলো, তুমি তোমার আমার আর তোমার বাবার রুমে শিফট হও, আর তোমার বাবা একা শুবে তোমার ঘরে, তুমি রাতে বেলা ওই ঘরে আর থাকবে না। দেন অ্যাজ মাই মাম সেইড আমরা চেঞ্জ করি রুম, আমার বাবা ওই ঘরে ঘুমায়, আমি আমার মার সাথে ঘুমাই, দ্যাট টাইমে আমি বেডে ঘুমাতাম, আমার মা কাউচে ঘুমাইতো, এভাবে করে আর কি আমরা ঘুমাই। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, সো এই জিনিসটা দেখার আগে আমি আরেকদিন একটা স্বপ্ন দেখেছিলাম যে এটা বিফোর ফজর, আমি ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে আমি দেখি যে আমার যে রুম, তখন আমার রুম চেঞ্জ হয়নি, এটা স্কিপ করে গিয়েছি সেই ঘটনাটা বলছি, যে আমার রুমের দরজাটা হঠাৎ করে নড়ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, জিনিসটা নড়ছে, বাড়ি খাচ্ছে। দেন আমার দরজাটা খুলে গেল, খুলে যাওয়ার পরে আমি দেখি যে একটা ফিগার এন্ড এটা হোয়াইট একটা ফিগার, মানে মনে হচ্ছে একটা হোয়াইট কালারের কাপড় পরে আছে, ওটা চোখ নাক মুখ কিছু দেখতে পাচ্ছি না। জিনিসটা আমার কমপ্লিটলি বেডের উপর দিয়ে জাস্ট ফ্লোট করে ভেসে ভেসে চলে যাচ্ছে, এন্ড ওই জিনিসটা মুভ করলো সাথে সাথে আমার দরজাটা বন্ধ হয়ে গেল, এরকম একটা জিনিস দেখি। দেন আই ওয়ক আপ এন্ড আই থট লাইক ইট ওয়াজ এ ড্রিম। Then when I saw that next dream, a major dream ta dekhar pore, I figure out like maybe kichu ekta amar dorja ta every night bondho kore diye chole jay, ar sokal bela amar ma discover kore je ami room lock kore ghumay achi. To etar jonno specially amra room ta change kore feli, er moddhe ami aro kichu information dibo ekhon. সো ইনফরমেশনটা হচ্ছে এরকম, আমি একটা সিডি কিনি, আমি আমার দ্যাট টাইম আমি খুব ডিফারেন্ট টাইপের মিউজিক শুনতাম, খুব ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ব্যান্ড এদের গান ট্রাই করতাম। তো আমি অ্যাকচুয়ালি জানতাম না হোয়াট ইজ গথিক রক, তো আমি যাই, দেন আমি যে এরকম মৌচাক মার্কেট একটা দোকানে আস্ক করি গথিক রক এরকম কোন ব্যান্ডের কি সিডি আছে আপনাদের, দেন ওরা আমাকে একটা সিডি দেয়, সিডিটার নাম ছিল শ্যাডো অফ ডুম, সরি বয় ব্যান্ডটার নাম ছিল, সিডিটার নামও ছিল শ্যাডো অফ ডুম। তো শ্যাডো অফ ডুমের আমি সিডিটা নেই, নেওয়ার পরে মানে আমি যে সময় এটা নিয়ে আসছিলাম তখনই জানি আমি একটু আনইউজুয়াল কেমন জানি একটু মানে বাটারফ্লাই ইন স্টমাক এরকম কিছু একটা ফিল করছিলাম। তো নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি মানে জিনিসটা তো কেয়ারও করি নাই, আমি মিউজিক ছাড়ি, মিউজিকটা শুনতে থাকি। তো তখন আমি শুনতেছিলাম স্পিকারে, তো স্পিকারে যখন আমি মিউজিকটা শুনতেছিলাম দেন আমি খুব ডিফারেন্ট ফিল করছিলাম, আই ওয়াজ ইন ফিলিং নাউশিয়া এন্ড আমার মনে হচ্ছিল স্টমাক মধ্যে বাটারফ্লাই আছে, মিনস লাইক খুবই ডিসকাস্টিং একটা ফিলিংস। তো আমি ওইখান থেকে বন্ধ করে, স্পিকার থেকে বন্ধ করে হেডফোনে দিয়ে আমি রিলিকটা ভালো মতো শোনার ট্রাই করি যে রিলিকের মধ্যে কি বলা। তো এটা যেহেতু গথিক রক ছিল, ওরা হচ্ছে ভয়েসটাকে অনেক মোটা করে বলে মানে রিলিকটা গানগুলো দিতে থাকে, সো আমি জিনিসটা মানে তখন যে সময় কানে দেই তখন আমি জিনিসটা শুনি যে ওরা কিছু জিনিস বলছে যে আল্লাহ আর শয়তানের বিষয়ে কিছু কথা বলছে। তো তো ওরা তো শয়তান বলে না, ওরা বলে স্যাটান। তো আমি এই জিনিসটা শোনার পরে দেন আমি সাথে সাথে মিউজিক বন্ধ করি, মিউজিক বন্ধ করে আই স্টার্ট রিডিং দ্য রিলিক, আমার রিলিকটা মানে সিডির সাথে ছিল, রিলিকটা পড়া শুরু করি, দেন আই কমপ্লিটলি ফিগার আউট এটা তো পুরা মানে কি বলবো যে ডার্ক এনার্জি নিয়ে প্লে করা হচ্ছে। তো ডার্ক এনার্জি নিয়ে প্লে করা হচ্ছে মানে আমি খুব ইন্টারেস্ট ফিল করি দ্যাট টাইম, আই এম রিয়েলি সরি টু সে, অনেক লিসেনার্স অনেকেই এইসব ডার্ক এনার্জি নিয়ে খেলতে খুব পছন্দ করে, ওরা অনেক ইন্টারেস্ট ফিল করে, আই ওয়াজ ওয়ান অফ দেম, আমি খুব ইন্টারেস্ট ফিল করি যে এখানে কি হয় মানে মিউজিকটা ছাড়লে কি হয় কি হতে পারে। আমি যতবারই মিউজিকটা শুনছি ততবারই আমি খুব মানে ডিফারেন্ট মানে জিনিসটা আমি কমফোর্টেবল ফিল করছিলাম না আমার শারীরিকভাবে, আমি মিউজিক বন্ধ করে দিই আমি ওকে ফিল করি, আবার অন করি আবার মানে অলরেডি হচ্ছিলাম না ফিল করছিলাম না ইটস গুড। তো পরে অনেকক্ষণ এভাবে শোনার পরে আমি আমার মাকে যে বলি যে মা আমি এরকম একটা নিয়ে আসছি সিডি, কিন্তু ওই সিডিটার মধ্যে তো এরকম ডার্ক এনার্জির টাইপের কথাবার্তা বলা আছে, শ্যাটানিজমের কথাবার্তা বলা হচ্ছে যেখানে কিনা শ্যাটানের ওয়ার্শিপ করতে বলা হইতেছে, এন্ড শ্যাটানকে ওরা এভরিথিং মনে করে যেটা আমরা মানে আল্লাহকে মনে করি, এটা কমপ্লিটলি অপোজিট অফ আওয়ার অর এনি আদার রিলিজিয়ন, যে সব রিলিজিয়নে কিন্তু মানে আল্লাহ বলেন খোদা বলেন তারপরে গড বলেন ওর ভগবান বলেন তার ওয়ার্শিপ করতে বলে, অ্যান্ড শয়তানকে সবসময় ঘৃণা করা হয়, আর এখানে কিনা শয়তানকে ওরা বলতেছে যে ওয়ার্শিপ করার জন্য, আর মানে আল্লাহকে ওরা কমপ্লিটলি আজে বাজে কথা বলছে। তখন আমার আম্মু বলছে তুমি এটা কি করলা, আমি বলছি হোয়াট ডু ইউ মিন, আম্মু বলছে যে এই এই জিনিস তুমি এখনই ফেরত দিয়ে আসো। দেন ইট ওয়াজ ভেরি লেট, ইট ওয়াজ ভেরি লেট। তারপরে আমার মা বলে ওকে আজকে রাত হয়ে গেছে, আজকে আর ফেরত দেওয়া যাবে না, বলে একটা কাজ করে কালকে টুমরোতে আমরা যাব যে ফেরত দিয়ে আসবো এই সিডিটা, তুমি আর এটা প্লে করবো না। Then as my mom said, আমি জিনিসটা প্লে করিনি, আমি নিজেও কমফোর্টেবল ফিল করছিলাম না প্লে করার জন্য, আমি এটা প্লে করিনি, আমি বন্ধ করে রেখে দিয়েছি। বাট তারপর থেকে শুরু হয় ভয়ানক অত্যাচার আমাদের উপর। আমি বলবো না যে এটা কি সিডির জন্যই হচ্ছে নাকি বাসার জন্য হচ্ছে নাকি মার্ডার অফ দ্যাট পিপল ওদের জন্য হচ্ছে, মানে কিসের জন্য হচ্ছে এটা স্টার্ট আমি এটা জানি না, বাট এটা ট্রুথ। ওই মিউজিকটা প্লে করার পরের থেকে স্টার্ট হয় আমাদের উপর এক্সট্রিম অত্যাচার। এর মধ্যে টু মান্থস কেটে গেছে, আমরা নতুন বাসায় উঠব। বাট হোয়াট হ্যাপেন, আন্টিদেরকে ওরা ভাড়া দিয়ে ফেলছে, কিন্তু আমাদের যে ফ্ল্যাটটা ছিল সেখানে হচ্ছে আরেকজন মহিলা আরো এক্সেস ভাড়া দিয়ে আরো ডাবল ভাড়া দিয়ে উনি ওই ফ্ল্যাটে উঠছে। তো এটার জন্য ওরা বলছে যে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটা দিব না, আপনাদের আরো কয়েকদিন ওয়েট করতে হবে, দেন আমরা আপনাদেরকে অন্য ফ্ল্যাট দিব। দেন আমার মা খুব ম্যাড হয়, রাগ হয়ে বলে যে তাহলে আমার আপনাদের ফ্ল্যাটের প্রয়োজন নেই, বিকজ আপনি তো এমনিতে আমার সাথে এই জিনিসটা একটু ধোকা দিলেন, এই জিনিসটা আমার কাছে পছন্দ হলো না। তো এই কথাটা বলার পরে আম্মু আর কি ওটা অ্যাডভান্স নিয়ে আসছে ফেরত, আম্মু বাসা খুঁজে শুরু করে অন্য জায়গায়। আর এদিকে হচ্ছে আমার বাবার বিজনেস এভরিথিং তখন ডাউনে যেতে শুরু করে, আর আমার বাবার মেজাজ সবকিছু আপ হওয়া শুরু করে। আমার বাবা তখন অনেক রুড এন্ড অনেক মেন টাইপের বিহেভ করতো আমাদের সাথে, সারাদিন ঝগড়া করতো, সারাদিন চিলাচিলি করতো। ইট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং ইন দ্যাট টাইম যে একটা মানুষ সারাদিন কিভাবে ঝগড়া করে। তো এভাবে যাচ্ছে সময়, এর মধ্যে আমি খুবই ডিপ্রেশন ফিল করি আমার বাবার এসব ঝগড়াঝাটি চিলাচিলির জন্য। দেন আই ট্রাই টু কমিট সুইসাইড। সো এই জিনিসটা অনেক উইয়ার্ড, আমার বাবা আমাকে বকা দেয় তিন দিন আগে, তিন দিনের মধ্যে আমার বাবা আমাকে সরি বলে সবকিছু ঠিক, তিন দিন পরে যে আমি ওই আর তিন দিন আগের কথার জন্য ফিল করে আমি সুইসাইড করব। এই জিনিসটা লাইক আমাকে কেউ বলছে যে তোমার সুইসাইড করা উচিত, তোমার বাবা তোমার সাথে এরকম বিহেভ করে, দ্যাটস হোয়াট আই ফেল্ট। কিন্তু মানে এটা কোনো লজিক্যাল কোনো অ্যান্সার আমি কখনোই খুঁজে পাইনি। তো আই ওয়াজ জাস্ট ফিলিং লাইক আমার সুইসাইড করা উচিত। দেন আই টুক লটস অফ মেডিসিনস, আমি অনেকগুলো মেডিসিনস নেই, মেডিসিনস নেওয়ার জন্য আমি মেডিসিনস নিয়ে পড়ে থাকি। আমার মা আমাকে মেডিসিনস নেওয়া পায়, তারপর আমাকে জিজ্ঞেস করে তুমি কি মেডিসিনস গুলো নিয়েছো, বলছে হ্যাঁ। ঘুমের মধ্যে বলি, একটুখানি জাগনা ছিলাম তখন। দেন আমাকে আম্মু দৌড়াদৌড়ি করতে থাকে, আমাদের পরিচিত ডক্টরের কাছে যায়, এন্ড দে ওয়ার ভেরি ওয়ারিড এন্ড দে ওয়ার ভেরি স্কেয়ার্ড। ওরা আমাকে অ্যান্টিডোট দেয়, মানে আমাকে নিয়ে অনেক ভয়ানক অবস্থা যায় আমার মার। দেন আফটার আ উইক আই ওয়াজ ওকে। দেন আমার মা আমাকে জিজ্ঞেস করে তুমি সুইসাইড কেন কমিট করার ট্রাই করছো। দেন আই সেড আমার বাবা বকা দিছে আমাকে, আমার মা বলে তোমার বাবা তিন দিন আগে বকা দিছে, তোমাকে সরি বলছে, তুমি তিন দিন পরে সুইসাইড করার অ্যাটেম্প্ট নিলা কেন। আই হ্যাভ নো অ্যান্সার, আই জাস্ট সেড আই ফেল টু ডু দ্যাট। এখন তো আমার মা কমপ্লিটলি ভয় পেয়ে গিয়েছে, সে পাগলের মতো বাসা খুঁজতেছে, সে পাগলের মতো বাসা খুঁজতেছে, এদিকে ভূতের অত্যাচার। দেন হোয়াট হ্যাপেন, আমাদের পাশের বাসা থেকে আন্টি চলে গিয়েছে, আমরা কমপ্লিটলি মানে এই সাইডে এই ইউনিটে এই জায়গাটাতে উনলে আমি আমার মা আর আমার বাবা আর কেউ নেই। তো প্রত্যেক দিন রাতের বেলা এরকম দুইটা করে বেল দেওয়া শুরু করে, এভরি নাইট এরকম দুইটা করে বেল দেয় এক ঘন্টা দুই ঘন্টা পর পর। এদিকে আমার মার হেলথ ইস্যু দেখা যায়, আমি নিজেও সিক ফিল করতে থাকি, আমার বাবাও অনেক এগ্রেসিভ বিহেভিয়ার শুরু করে, সবকিছু মিলে ইট ওয়াজ ভেরি 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 স্কেয়ারি টাইম। সো হোয়াট হ্যাপেন, আমার মা একটা টাইমে বিরক্ত হয়ে যায়, আমাদের দারোয়ানকে জিজ্ঞেস করে যে আজকে আপনাকে বলতেই হবে, এখানে কি কে হাঁটাহাঁটি করে, কে বিল দেয়, আপনাকে বলতেই হবে। অ্যান্ড শি ওয়াজ ভেরি ম্যাড। তখন আমাদের দারোয়ান বলে উপরে একজন লোক হাঁটে। আমি একদিন দেখতে গেছিলাম, আমাদের দারোয়ানটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, বয়স্ক ছিল সে বাসার দারোয়ানটা, সে উপরে একজন লোক হাঁটাহাঁটি করে, আমি একদিন দেখতে গেছিলাম। আমাকে বলছে এদিকে আর আসবি না, তুই নামাজ পড়িস, তুই নামাজ পড়, তুই নিচে থাক, উপরে যেন কেউ না আসে আর তোকেও যেন কখনো উপরে না দেখি। আফটার মাই মাম হার্ড দিস, মাই মাম ওয়াজ ভেরি স্কেয়ার্ড। আমার মা তো তখন আরো ভয়ে বাসা খুঁজতে থাকি যে এটা আমরা কোথায় চলে আসলাম। দ্য ফানিয়েস্ট থিং, আমরা যতগুলো বাসা খুঁজি, আমরা যাই, আমাদের পুরো ফ্যামিলি সহ ডাকে, ইন্টারভিউ নেয়, তারপরে সবকিছু ঠিক, আমরা অ্যাডভান্স দিতে যাব, দ্যাট মোমেন্টে বলে না আপনাদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না, আমরা চাচ্ছি না আপনাদেরকে বাসা ভাড়া দিতে। এমন কোন রিজনও বলে না, এমন কোন অ্যান্সারও দেয় না যে কি কারণ, আমাদের কি প্রবলেম, মানে কোন কারণে আমাদেরকে জাস্ট বাসা দিবে না, দ্যাটস দ্য থিং। তো সেই ঘটনা যায় এভাবে চলতে থাকে আমাদের। তো একদিন আমি আমার মা ভাবে শুয়ে থাকি বেডের মধ্যে, আমি আর আমার মা দুজন একসাথে নোটিস করি একটা ফিগার, একটা ফিগার আমাদের মানে আমার মার জানলা দিয়ে বারান্দাটা দেখা যেত। তো বারান্দার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে জানলাটা খোলা ছিল সেদিন, আমরা দেখতেছি জাস্ট একটা শ্যাডো, জাস্ট মনে হলো কি ওয়ালের মধ্যে পাস করে চলে গেল, উইচ ইজ মাথার মধ্যে ঘুমটা দেওয়া। সো আপনি রাসেল ভাই যদি চিন্তা করে দেখেন ওর গথদের সম্পর্কে জানেন, তাহলে আপনারা জানবেন যে গথরা সাধারণত একটা ড্রেস পরে, ওটা হচ্ছে ওদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কমপ্লিটলি এরকম কভার করা থাকে, আর ওরা এরকম মানে ওদের ঘুমটা দেওয়া আর পুরা শরীর কভার করা এরকম একটা আলখিল্লা টাইপের একটা জামা পরা থাকে, আর এভাবে করেই ওরা বিভিন্ন শয়তানের উপাসনা এসব করে। So that figure seemed like completely a person who could be a god jeta pass kore. So we both were very scared. I asked my mom, tumi ki dekhte paicho jinish ta? And she said, tumio dekhcho jinish ta? And bolchi ha. Then we both jump off the bed and amar light on kori, then it was completely vanished. Okay, ta kahini gelo. সেকেন্ড আরেকটা রাতের কাহিনী, আমি আর আমার মা দুজন, আমার মা কাউচে আমি বেডে শুয়ে আছি, হঠাৎ করে দুজনই আমরা কথা বলতেছি জাগ না, জানলার দিকে তাকায় কথা বলতেছি যে হ্যাঁ তুমি দেখছো আজকে কত পূর্ণিমার কত চাঁদের আলো আসতেছে জানলা দিয়ে, হ্যাঁ অনেক সুন্দর চাঁদের আলো, উই ওয়ার টকিং অ্যাবাউট পূর্ণিমা। ফানিয়েস্ট থিং, একটা মানে কাপড় দিয়ে যদি মানে একটা ফাঁকা অথবা একটা ফুটা ওর একটা জানলাকে একটা কালো কাপড় দিয়ে যদি কভার করে দেওয়া যায়, সেটা যেরকম আস্তে আস্তে করে কাপড়টা টেনে 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 পুরোটা কভার করা যায়, হঠাৎ করে আমাদের পুরো রুমটা মনে হচ্ছে কি জানলা দিয়ে যে আলোটা আসছে, একটা পাতলা একটা ওর একটা কাপড় দিয়ে ভাবে করে আস্তে আস্তে করে পুরো লাইটটা, বাইরে থেকে যে লাইটটা আসছে পুরো লাইটটা কভার করে দিল, পুরো রুমটা ডার্ক, একটা কিছু দেখা যায় না। আমার মা চিৎকার করে বলছে জাস্ট তুমি লাইটটা অন করো, আমি লাইটটা অন করি, বিকজ আমার বেডের পাশে ছিল লাইটের স্যুইচটা, আমি লাইটটা অন করি, দেন এভরিথিং ওয়াজ ভেরি নর্মাল। সো এরকম জিনিসগুলো ঘুরতে থাকে। দেন দেন আমার মা মানে ঘুমায় পড়ে, আরেকদিনের ঘটনা, আমার মা কাউচে ঘুমাতে থাকে, তো আমার মা ফিল করে যে কাউচের মধ্যে আমার মা মশাটা নাই ঘুমাতো, ফিল করে যে কেউ একজন ওর আমার বাবা মশারির সামনে থেকে তার মুখের কাছে এসে ঝুঁকে আমার মাকে কি জানি ফিস ফিস করে বলতেছে। আমি কিন্তু জাগ না দ্যাট টাইমে, আমি ঘুমাচ্ছিলাম না, আমি কমপ্লিটলি জাগ না, ঘুমাবো এরকম একটা টাইম, কিন্তু আমি জাগ না, আমার মা শুলেই ঘুমায় পড়ে, তো সে ঘুমায় পড়ছে আমি জাগ না, সে লাভ দিয়ে উঠে চিৎকার করে বলে কি তোমার বাবা আসছে কেন ঘরের মধ্যে আর কি বলে আমাকে। আমি আমার মাকে বলি আমার বাবা তো ঘরে আসে নাই, আমার মা বলে তোমার বাবা ঘরে আসেনি, এই মাত্র মশারির সামনে দিয়ে ঝুঁকে আমাকে কি জানি বলছে, আমি মশারির সামনে যে একটা মুখ ঝুঁকা সেটাও আমি দেখছি। আমি লাইট জ্বালি, লাইট জ্বালিয়ে বলি যে আম্মু আমি এখানেই শুয়ে আছি, বাবা যদি আসতো তাহলে আমি বাবাকে দেখতে পারতাম, বিকজ বাইরের টিউবলাইটটা জ্বালানো, বাবা ঢুকেই নেই ঘরের মধ্যে, তুমি কি বলো যে বাবা চলে আসছে মশারির ভিতর দিয়ে মশারির উপর দেখে কি বলো। দেন আমার মা বলে আমি এখানে একা শুবো না, এখন থেকে আমি তোমার সাথে ঘুমাবো, আমি বলছি হ্যাঁ তুমি চলে আসো আমার সাথে ঘুমাও। তারপর থেকে আমার মা আর আমি দুজন আমরা একই বেডে শুতে থাকি। সো হোয়াট ওয়াজ দ্য থিং আমরা টিউবলাইট জ্বালায় রাখতাম কেন? এখন এই কথাটাতে আসি, আমরা যে সময় ডিম লাইট জ্বালা রাখতাম, ডিম লাইট আনার সাথে সাথে ডিম লাইট ডাস্ট হয়ে যেত, ডিম লাইট এই বাসাতে টিকত না, কিছুতেই ডিম লাইট টিকে না। দেন আমরা ডিম লাইটের পর ডিম লাইট চেঞ্জ করি, দেন আমরা হোল্ডার চেক করি, সবকিছু ঠিক আছে কিন্তু ডিম লাইট থাকে না। তারপরে আমরা 20 পাওয়ারের যে বাল্বস গুলা সেগুলো ট্রাই করি, সেগুলো টিকত না। 100 পাওয়ারের বাল্বস লাগিয়ে রাখতাম যে সময়, তখন দেখতাম হ্যাঁ ইটস ফাইন, এটা চলতেছে, বাট এটাতে ইলেকট্রিসিটি বিল অনেক এক্সেস আসবে, যার জন্য আমরা বাধ্য হয়ে টিউবলাইট জ্বালায় রাখতাম। সো এখানে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি যে যদি আপনারা কেউ জানেন যে আপনাদের বাসায় ভূত অথবা কোন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস চলতেছে, কাইন্ডলি আপনারা ডিম লাইট ওর অন্ধকারে ঘুমাবেন না প্লিজ। সবসময় টিউব লাইট অথবা এমন একটা আলো জ্বালায় রাখবেন যেটা মোর দেন 20 ওয়াট হবে, ঠিক আছে? সেটাতে আমার যতদূর মনে হয় যে এই প্যারানর্মাল ওয়ার্ল্ডটা তারা মানে 20 ওয়াট পর্যন্ত আলোকে ইজিলি ফিউজ করতে পারে, এর থেকে বেশি হলে ওরা ইজিলি ফিউজ করতে পারে না।
ভূত FM, the night comes alive with Gramophone. Shruti. Bhoot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তির এফ এম, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা। আমরা সরাসরি চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আমার নাম সুন্দর বিশ্বাস, আমার জেলা মাদারীপুর, আমার কাহিনীটা মাদারীপুরের গ্রামের। তো কাহিনীটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা। কাহিনীটা হচ্ছে এরকম যে সে প্রত্যেকদিন প্রায় রাত্রে বাড়ির দিকে যাইতো, তখন রাত 1টা বাজে। তো প্রতিদিনের মতনই সে রাত্রে যাচ্ছে বাড়িতে, তো চাঁদের আলোটা হালকা ছিল, তো হঠাৎ করে সে একটা কান্নার আওয়াজ শুনে মহিলার। সেই জায়গাটা হচ্ছে এরকম যে একটা শ্মশান, তো শ্মশানটা পরেই তার বাড়ি, তো ওই শ্মশানের সাইডেই দেখতেছে একটা মহিলার কান্নার আওয়াজ শুনতেছে। তো সে একটু সাহসী হওয়ায় ওই কান্নার আওয়াজটার পিছু করতে থাকে, এবং যতটা কান্নার আওয়াজের কাছে যাইতে চায় কান্নার আওয়াজটা তার থেকে একটু একটু করে দূরে যেতে থাকে। তো সে সাহস করে কাছে যায়, আরো কাছে যায়, কিন্তু আওয়াজটা দূরে যেতে থাকে। তো একটা সময় গিয়ে আওয়াজটা থাইমা যায়, এক জায়গায় থাকে। তো ওইখানে যায় সে, আস্তে আস্তে যায়, যাওয়ার পর সে পিছন থেকে দেখে যে একটা মহিলার মতো বসে আছে কেউ। তো পিছন থেকে তাকে ডাক দেয় যে বলে যে কে তুমি? তো প্রথমে কোনো সাড়া দিচ্ছে না, আওয়াজটা যেখান থেকে আসে কোনো সাড়া দিচ্ছে না। তো আবার জিজ্ঞাসা করে কে, কথা বলছো না কেন? তো সে কান্নাটা থামায় এবং রাগের মতো ঘোংরাচ্ছে বা সাহাচ্ছে, মানে ই করছে, রাগ করলে
যেমন শব্দ পাওয়া যাচ্ছে।
তো সেটা শোনার পরও সে বুঝতে পারে এটা কোনো নর্মালি কিছু না। তো সে অনেকটা সাহস নিয়ে যে দেখবে সেটা মনে করে তার ঘাড়ে হাত দেওয়ার চেষ্টা করে। তো ঘাড়ে হাত দেওয়ার চেষ্টা করলে তো সেটা নিজে থেকেই তার দিকে ফিরে তাকায়। ফিরে তাকানো সে দেখে যে খুব ভয়ঙ্কর একটা চেহারা মহিলার, চোখে আগুন জ্বলতেছে, আগুনের মতো জ্বলতেছে। সে ওটা দেখে
ভয়ঙ্কর কোন একটা চেহারা দেখে আর কি,
সেটা দেখে সে খুব ভয় পায় এবং সেন্সলেস হয়ে যায়।
ওখানে সেন্সলেস হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার বাসা কোথায় ভাই, আরেকবার সবাইকে যদি একটু বলতেন।
যে আমার বাসা যাত্রাবাড়ি, গ্রামের বাড়ি মাদারীপুর।
মাদারীপুর, আপনি যাত্রাবাড়ি থেকে এত কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে পরবর্তীতে আপনার সাথে দেখা হবে আবারও। আমরা যে একটু আগে অডিও ক্লিপ প্লে করলাম, এর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এসছে এবং আপনারা সবাই সেটা ফেসবুকে দেখতেই পাচ্ছেন, কেউ বলেছেন ভালো লেগেছে, কেউ বলেছেন খারাপ লেগেছে। তো আমরা এত লং অডিও ক্লিপ প্লে করি না, আজকে প্লে করলাম এবং আপনাদের অনুভূতি জেনে নিলাম আমরা, যে আপনাদের কেমন লেগেছে। তো যাই হোক, আমরা কিছু ঝটপট কিছু আমরা মেসেজ পড়ে ফেলব। সানিয়া আফরোজ আমাদের সঙ্গে আছেন চিটাগাং থেকে শুনছেন, নিলয় খান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন রাউফ ইসলাম, আমাদের সঙ্গে আছেন মেহরাজ বিশাল, আমাদের সঙ্গে আছেন এমডি আশিক, ফয়সাল আহমেদ আছেন আমাদের সঙ্গে, মাহমুদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিক লেজেন্ডারি, আমাদের সঙ্গে আছেন এস এম বাবু, আমাদের সাথে আছেন ইস্তিয়াক বিন হাবিব, সুমির বিশ্বাস রয় আমাদের সঙ্গে আছেন, নাইম হাসান আছেন আমাদের সঙ্গে, শাহরুখ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন সাহিল, এছাড়াও শেখ মোহাম্মদ আসিফ আছেন আমাদের সঙ্গে, এমডি রাশেদ খান আছেন আমাদের সঙ্গে, ফারজানা আফরিন আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সৈয়ব আছেন কাঁঠালবাগান থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আজহারুল ইসলাম ভূঁইয়া বিজয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই যেমন হচ্ছে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আমির হোসেন শাকিল, আমাদের সঙ্গে আছেন পীযূষ সরকার, এছাড়াও আছেন আরজে আকাশ, আছেন অপু খান, সোহাগ ইসলাম সহ আরো অনেক। যাই হোক, আমরা সরাসরি আজকে এখানেই শেষ করতে চাই। যাওয়ার আগে আমরা বলে যেতে চাই যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, সেই ইমেল অ্যাড্রেসটাতে আপনারা যদি ঘটনা পাঠান তাহলে আমরা খুবই উপকৃত হব, এবং সেই ঘটনার পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhutafm@radiofutki.fm which is bhutafm@radiofutki.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং আরো অনেকেই আমাদের সাথে এখনো মেসেজ পাঠাচ্ছেন যাদের মেসেজ আমি পড়তে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। চা চা।